Look at your tree. Look at your tree. Tumhe luka? Hame theek hi tum ke khuje baba.
স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরো একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর আরেকটা কথা না বললেই না, যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান তারা আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকতে পারেন। আমাদের ফেসবুকের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/russell.sathin। আর আমাদের ইউটিউব চ্যানেলটিতেও আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে যে কোনো নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যেতে পারেন। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। শুরু করছি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও সকল মডারেটর এবং শ্রোতা বন্ধুরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং ভূত ডট কম এর সকলেই বরাবরের মতো ভালোর দলে আছেন। আমি আমার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, সেজন্য ক্ষমা করবেন। আমি চাই রাসেল ভাই কষ্ট করে এই ঘটনাটি পড়ে শোনাবেন। যদি মনে করেন ঘটনাটি শ্রোতাদের সাথে শেয়ার করার মতো, তাহলে শেয়ার করবেন প্লিজ। তারপরে তিনি তার নামটি বলেছেন এবং তিনি বলেছেন যে এটা গোপন রাখতে, সুতরাং আমি নামটি প্রকাশ করছি না। তিনি লিখছেন, ভূত ডট কম এর নিয়মিত একজন শ্রোতা, তবে খুব বেশি দিন হয়নি আমি ভূত ডট কম এর শ্রোতা হিসেবে আছি, তবে এই অল্প সময়ে আমি ভূত ডট কম এর ভক্ত হয়ে উঠেছি। লাইভ শুনতে পারিনি একদিনও, তবে আমি খুঁজে খুঁজে পুরনো এপিসোডগুলো রেগুলার শুনি এবং এটা আমার নেশা হয়ে গেছে। তাই ভূত ডট কম এর সবার ঘটনা শুনতে শুনতে আমারও মনে হলো আমিও একজন শ্রোতা হিসেবে, ভূত ডট কম পরিবারের সদস্য হিসেবে আমার দায়িত্বে ঘটনা পাঠিয়ে দিই। তাই আমার জীবনে ঘটা একদম সত্য ঘটনা এই প্রথম আমি পাঠাচ্ছি। আস্তে আস্তে অন্য ঘটনাও পাঠাবো ইনশাল্লাহ। আমি আমার জীবনে কোনোদিন কোথাও কোনো ঘটনা পাঠাইনি, তাই বানান ভুল অথবা কথা এলোমেলো হলে ক্ষমা করবেন। ভূত ডট কম কে ঘটনা পাঠাতে আমাকে উৎসাহিত করেছে আমার যমজ বোন। আমাদের দুই বোনের নাম তিনি আবারও নাম লিখে সেটিকে গোপন রাখতে বলেছেন। আমি নাম দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপর তিনি লিখছেন, ভাইয়া আমি আসলে আমার জীবনে ঘটে যাওয়া এক বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। অনেকদিন থেকেই ভাবছি লিখব নাকি ভয়েস রেকর্ড করে পাঠাবো। পরে মনে হলো যে আমার মতো অনেক শ্রোতারা রয়েছেন যারা শুধুমাত্র আপনার কণ্ঠেই ঘটনা শুনতে পছন্দ করেন, আর করবেন বাই না কেন। তারপরে তিনি আরো বেশ কিছু কথা লিখেছেন, আমি সেগুলো পড়ছি না। তারপরে তিনি বলছেন, জানি না ঘটনাটা ভালো লাগার মতো বা ভয় পাওয়ার মতো কিনা, কিন্তু মনে হলো এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার এবং সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সবার আছে। এই ঘটনাটা আমি লিখছি এটা বোঝানোর জন্য যে কাউকে মাত্রাতিরিক্ত অন্ধভক্তি বা অন্ধবিশ্বাস করতে নেই, সেটার পরিণাম ভালো হয় না। এই অন্ধবিশ্বাস মানুষকে হতাশার সাগরে তুলিয়ে দিয়ে কুল কিনারাহীন করে দেয়, আর সেই সুযোগ নিয়ে রক্ষক একসময় ভক্ষক হয়ে ওঠে। ঘটনাটি সিলেক্ট হোক বা না হোক তাতে আমার কষ্ট বা অভিযোগ নেই। আমার দায়িত্ব ভালোবাসার জায়গা থেকেই ঘটনা পাঠানো, ভবিষ্যতেও পাঠাবো ইনশাল্লাহ। আরেকটি কথা, আমার কিছু ঘটনা খণ্ড খণ্ড করে বলতে হবে বোঝানোর সুবিধার্থে। ঘটনাটি বড় হতে পারে, ধৈর্য নিয়ে পড়বেন এবং শ্রোতা বন্ধুরাও শুনবেন আশা রাখি। আমি যখন এই ঘটনা লিখছি তখন আজকের তারিখ 3 মার্চ 2025, দ্বিতীয় রোজা চলছে। এই ঘটনা যখন আমি লিখছি তখন ভেতরে কিছু দ্বিধাদ্বন্দ্ব নিয়েই লিখছি, একটা অজানা ভয় নিয়ে বলা যায়, সে অন্য কথা, আরেক দিন বলবো। আমার বাবার বাসার বর্ণনাটা একটু দিতে চাই, এই ঘটনার সাথে এর সম্পৃক্ততা আছে। আমার বাবা সোনালী ব্যাংকের একজন সৎ কর্মকর্তা ছিলেন। আমার বাবার লোনের টাকায় 1979 সালে 8.5 কাঠার উপরে 6 তলা ফাউন্ডেশন করে 1 তলা বাড়ি নির্মাণ করা হয়, যা এখনো ওভাবেই আছে। আমাদের ঘরগুলো কংক্রিটের হলেও দরজাগুলো ছিল কাঠের আর স্টিলের। বাড়িটি ছিল উত্তর দক্ষিণমুখী করে বানানো, দক্ষিণের বাতাস আমাদের শরীর ও মন শীতল করে দিত। এই এলাকায় স্থানীয়দের বাড়ি অনেক বড় ছিল, তবে আমাদের বাসার মতো বড় উঠান এই অত্র এলাকায় আর একটিও ছিল না। আমাদের মোট 5টি ঘর এবং 2টি বাথরুম, টিউবওয়েল আর রান্নাঘরটা ঘরের বাইরে ছিল। তখন আশেপাশে আর কোনো বিল্ডিং ছিল না, বাড়িটি ছিল ধান ক্ষেতের মাঝখানে। তখন দিনের বেলাতেও অনেক শেয়াল ডাকত। আমার বাবা খুব গাছপ্রেমী মানুষ, এমন কোনো ফল ফুল গাছ ছিল না যা তিনি রোপণ করেননি। ওনার সাধ্যমতো অনেক গাছ তিনি এনেছেন দূর দূরান্ত থেকে, আম জাম কাঁঠাল লিচু কদবেল বেল পেয়ারা কামরাঙ্গা ডাব গাছ অর্জুন নিম করই মেহগনি ইত্যাদি, এবং ফুলের মধ্যে জবা কামিনী গন্ধরাজ অন্যান্য পাতাবাহার গাছও ছিল। আমাদের বাসার সামনে পুরো খোলা উঠান এবং বড় বড় ডাব গাছ সুপারি ও অন্যান্য গাছ চারিদিকে, আর বাসার পেছনে বড় একটা জবা ফুলের গাছ। হত বড় জবা ফুলের গাছ আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। সেই জবা গাছের উপরে উঠে আমরা খেলতাম। একটা ফুল গাছ কত বড় হলে সেটা সম্ভব ভাবুন। আর সাথেই কদবেল এবং আম গাছের সারি। আমাদের বাড়ির উঠোনের মাটির রং ছিল ফর্সা মানুষের গায়ের রঙের মতো সাদা, বৃষ্টি পড়লে কাদা হতো না কখনো। ছোটবেলা থেকেই মনে করতাম আল্লাহ নাকি মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, তাহলে ফর্সা মানুষগুলো এই মাটি দিয়েই বানানো, বিশেষ করে আমার আম্মুকে হয়তো সেই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। কোনো জ্যোৎস্না রাতে যদি মাটির ওপরে চাঁদের আলো এসে পড়ত, দূর থেকে দেখে মনে হতো মাটিতে কেউ সাদা কাপড় পরে শুয়ে আছে। আর বাড়ির পূর্ব দিকে দুই এক জায়গায় গুচ্ছ গুচ্ছ বাঁশ ঝাড় ও ছোট এক খেজুর গাছও ছিল। আসলে আমাদের বাড়িটি দিনের বেলা দেখতে যতটা সুন্দর ছিল, সন্ধ্যার পর তা হয়ে উঠত ততটাই ভয়ঙ্কর। আমাদের উঠান বড় হওয়াতে এলাকার মেয়েরা বিকেল হলেই আমাদের বাসায় খেলতে আসত, কিন্তু সন্ধ্যার পরে কেউ বাসার ভেতরে ঢোকার সাহস করত না। আমাদের এত গাছ থাকার কারণে মানুষ ভয় পেত খুব, বিশেষ করে যারা রাতে কাজ করে বাড়ি ফিরত, তারা নাকি বাসার সামনে বড় মেহগনি গাছ থেকে সাদা কাপড় পরিহিত কাউকে নামতে দেখত, আবার কোনো হুজুরকেও নাকি দেখত। এক একজনের মুখে এক এক কথা শুনতাম, আমি নিজে কখনো কোনো কিছু দেখিনি। হ্যাঁ, বড়রা মাঝে মাঝে দুই একবার কালো ছায়ার মতো কিছু দেখেছিল অবশ্য। একবার আমার মেজ বোন দেখেছিল ঝড়ের সময় একটা আগুনের খণ্ড তেঁতুল গাছ থেকে নিম গাছের দিকে গিয়ে নিভে অদৃশ্য হয়ে যায়। সেই গাছের মাঝখানে দূরত্ব অনেকখানি। আসলে জীবন যতদূর বিস্তৃত, প্রকৃতির সাথে অতি প্রাকৃত ব্যাপারগুলো ততদূর প্রসারিত, তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয়নি। যাই হোক, ঘটনা শুরু করি। পার্ট 1। 2000 সালের কথা। আমাদের বাসার উত্তর দিকে একটা টিনের ঘর ছিল, সেখানে এলো এক ভাড়াটিয়া। তার আগেও অনেক ভাড়াটিয়া ছিল, তবে এবার যারা এলেন তারা একটু আলাদা। ঘটনার সূত্রপাত তাদের নিয়েই। যে খালাম্মা এলেন ওনার নাম ছিল পরিবানু, তার স্বামী ও একটি মেয়ে, বয়স 2-3 বছর হবে, তিনজনের সংসার। কিন্তু তখন সাথে পরিবানু খালার মাও ছিলেন। পরিবানু খালার মা ছিলেন তখন প্রায় 75-80 বছরের বা তারও বেশি হতে পারে, একজন বৃদ্ধা মহিলা, মুখে দাঁত ছিল না একটাও। আমরা তাকে নানি বলে ডাকতাম। তিনি মাঝে মাঝে আসতেন, অনেকদিন থেকে যেতেন। পরিবানু খালার 3 ভাই আর পরিবানু খালা একা বোন, তো ওনার মা যখনই আসতেন দেখতাম অসুস্থ থাকতেন। বয়স্ক মানুষ অসুস্থ থাকতেই পারেন, কিন্তু একবার খেয়াল করলাম অসুস্থ হলেই তিনি কেমন করে যেন কথা বলেন, কেমনই যেন আজব লাগে। নানি কথা বলেন আর সবাই পাশে তাকে ঘেরাও করে বসে থাকে, হাত চেপে ধরে। আর নানি বলতেন, নিয়ামগা রোগীরে নিয়ামগা আমার লোকে লইয়া সায়াম। এমন কথা শুনে খুব অবাক হতাম আমরা। একসময় জানতে পারি তাকে জিনে ধরেছে, আর সেই জিন 7 ছোটবেলা থেকেই তার সাথে আছে। কি ভয়ঙ্কর! ভয় হলেও বেশ ইন্টারেস্টিং লাগত। নানির জিনে ধরার ঘটনাটা একটু বলি। উনি 7 বছর বয়সে কোনো গাছের ফল ছিঁড়ে মালা বানিয়ে গলায় পড়েন। এরপর থেকেই নাকি ওনাকে সেই জিনগুলো তাড়া করে ফিরছে আর তার সাথেই থাকে, কারণ ওই গাছ নাকি ছিল জিনদের। সেই নানির ছোট ছেলে মানে পরিবানু খালার ছোট ভাই ছিলেন একজন কবিরাজ, আর তার নাম ছিল মফিজ, কিন্তু সবাই তাকে কুট্টি বলে ডাকত, কারণ তারা গফর গাঁও মাওলানার লোক। আঞ্চলিক ভাষায় তারা ছোটদের কুট্টি বলেই সম্বোধন করত। সবাই তাকে কুট্টি ভাই কুট্টি মামা বলে ডাকত, আমিও তাকে কুট্টি মামা বলেই ডাকতাম। একদিন কুট্টি মামাকে জিজ্ঞেস করলাম, উনি কেন নানির সাথে যে জিন আছে তাদের তাড়াচ্ছেন না? উত্তরে তিনি বললেন, মায়ের সাথে এই জিন আমার জন্মেরও আগের, এগুলো তার রক্তের সাথে মিশে গেছে। এই জিন আমার ভাই বোনদেরও মেরে ফেলেছে, এদের তাড়ানো আমার পক্ষে সম্ভব না। যাই হোক, সেই কুট্টি মামার একজন গুরু ছিলেন যার নাম হজরত। কুট্টি মামা সেই হজরত মামার শিষ্য ছিলেন। কুট্টি মামা দেখতে হ্যাংলা পাতলা শ্যামলা বর্ণের এবং উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চির মতো। ওই সময়ে তার ফ্রেঞ্চ কাট কালো দাড়ি, সবসময় কালারফুল পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। আতর লাগাতেন, 5 অক্ত নামাজ পড়তেন, পান খেতেন এবং বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন থাকতেন। কথাবার্তাও বেশ মার্জিত, তাকে দেখেই বোঝা যেত তিনি একজন ভদ্রলোক। পক্ষান্তরে সেই গুরু হজরত মামা ছিলেন কালো, হ্যাংলা পাতলা, ক্লিন শেভ করা, সবসময় নর্মাল শার্ট প্যান্ট পরতেন, কিন্তু কোনোদিন এক ওয়াক্তও নামাজ পড়তেন না। কথাবার্তাও ছিল কেমন যেন, হেলে দুলে কথা বলতেন, কথার কোনো ওজন ছিল না, মজার ছলে কথা বলতেন, আর সত্যি কথা নাকি মিথ্যা কথা সেটা আমরা বুঝতামই না একদম। একটা কথা বললেই পর মুহূর্তে আবার অন্য কথা। তো এই দুজনের কাজ এক ছিল কিন্তু স্বভাব ভিন্ন ভিন্ন। তারা জিন হাজির করত আর তাদের সাথে কথা বলে মানুষদের সাহায্য করত টাকার বিনিময়ে। সরাসরি কথা বলতে পারত জিনদের সাথে। তো আসন বসানোর সময় কবিরাজ বা সেই মামারা যে কোনো একজন বসতেন আসনে, গুরু থাকলে শিষ্য বসতেন না, মানে সেই হজরত মামা থাকলে কুট্টি মামা আসন দিতেন না, হয়তো গুরুকে সম্মান দেখানোর জন্যই। তো হজরত মামা হিন্দু মুসলিম দুই জাতির জিনকেই হাজির করতেন আর কুট্টি মামা শুধু মুসলিম জিন হাজির করতেন। তাদের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল, আর তা হল যেমন কবিরাজ বাবা তেমনি সেই জিনেরাও সেই স্বভাবের, মানে বাবা মা যেমন হন সন্তানও ঠিক তেমনি হয়। কিছুটা মিল থাকে তাদের মধ্যে, অর্থাৎ কুট্টি মামা অযথা কথা বলতেন না, মার্জিত কথা বলতেন, তার জিনেরাও প্রয়োজন ব্যতীত কথা বলত না। আর হজরত মামা যেমন ঠাট্টা মস্করা করতেন, তার জিনেরাও দরকারি কথার সাথে সাথে হাসি মস্করা করত। তার মানে এই না যে তারা ফালতু ছিলেন, আমি বোঝাতে চাচ্ছি মানুষের মতো তারাও হাসি ঠাট্টা করত, এমনকি তারা ইংরেজি উর্দু ও হিন্দিতে কথা বলতে পারত। তাদের সেই বন্ধু সুলভ আচরণ আমাকে ও আমার পরিবারের সবাইকে তাদের প্রতি ভালো লাগা ও বিশ্বাস স্থাপন করতে বাধ্য করেছে। আমি আসন বসানোর কিছু নর্মাল নিয়ম বলবো যাতে বুঝতে পারেন যে তাদের অস্তিত্ব আছে এবং তারা আসলে যে হাজির হতেন সেটার কিছু প্রমাণও আমি দেব। তার আগে হাজির করার পদ্ধতিটি বলি। তারা যে জিন হাজির করতেন, সেই জিনেরা অন্ধকার ঘরে আসতেন, কোথাও এক ফোঁটা আলো থাকা যাবে না, এমনকি সুইচ বোর্ডের লাইটের সেই মৃদু আলো সেটাও থাকা যাবে না। দরজার নিচ থেকে বাইরের আলো এলে সেখানে কাপড় বা বস্তা দিয়ে বন্ধ করে দেয়া হতো। বেশিরভাগ সময় বাসার মেইন সুইচ অফ করে দেয়া হতো, যেহেতু তারা গভীর রাতে আসতেন, মানে তখনই রাত 9টার আগে কোনোদিন আসন বসাতেন না তারা। তো আমাদের ঘরে আসন বসাতেন রাত 9টার পরে, খাওয়া দাওয়া শেষ করে আশেপাশের সব কিছু নির্জন হয়ে যাওয়ার পর আসন বসানোর সময়। সেই কবিরাজ মামা একটু দূরে ফ্লোরে একটা পার্টিতে বা বিছানায় চাদর বিছিয়ে বসতেন, একটা মোমবাতি জ্বালিয়ে কিছু সুরা দোয়া পড়ে মোমবাতিটি নিভিয়ে দিতেন। মন্ত্রের সাথে সাথে কায়কোবাদের কসম দিয়ে ডাকতেন আর বলতেন, হায় বাবা হায়, আর সাথে একটা সিরামিকের বা স্টিলের প্লেট উপুর করে রাখতেন, তার উপরে 1 টাকার অথবা 5 টাকার কয়েন দিয়ে প্লেটে টাকা দিতেন। টুংটাং করে অনবরত বাজতে থাকত, সাথে তাদের হাজির করার মন্ত্র পড়তে হতো এবং তারা হাজির হলে মন্ত্র পড়া বন্ধ করতেন তিনি, কিন্তু থালা আস্তে আস্তে বাজতে থাকত। আসন যতক্ষণ থাকত ততক্ষণ থালা বাজাতে হতো, আর যারা উপস্থিত থাকত তাদের আলাদা জায়গায় বসানো হতো, অর্থাৎ আমরা খাটে বসতাম নিজের জায়গাটুকু বন্ধ করে, মানে আয়তল কুরসি পরে শরীর ও খাট বন্ধ করে দিতাম। আর আমাদের মধ্যে যে কোনো একজন সিলভারের পাতিলে করে ভাতের চাল নিতাম দুমুঠের মতো, সেটা ডান দিক থেকে বাম দিকে ঘোরাতে হতো, সেটা আসন শেষ না হওয়া পর্যন্ত চলত। চাল ঘোরানো নাকি তাদের কথা বলার স্পিড কন্ট্রোল করত। চালগুলো একসময় সিলভার কালার হয়ে যেত, আমরা সবাই ঘুরিয়ে ফিরিয়ে চাল ঘুরাতাম। যদি আসন লম্বা হতো তবে একবার এক একজন ঘুরাতাম, কারণ চাল ঘোরাতে ঘোরাতে হাত ধরে যেত। কখনো কখনো সেই চাল আর সেই প্লেট যদি বেশি জোরে ঘোরানো বা বাজানো হতো তাহলে জেনেটা বলত,
বাবা থালটা আস্তে বাজাও, চালটা আস্তে ঘোরাও।
যাই হোক, আর সেই জিনদের সামনে চেয়ার অথবা সোফা যাই থাকত তাতে বসতে দেয়া হতো। এবং আরেকটা কথা বলে রাখি, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হতো, কোথাও স্যান্ডেল জামা কাপড় রাখা যেত না। আসনের আগে পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করা হতো, গোলাপ জল আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি তৈরি করা হতো। তারা যখন আসত খুব দূর থেকে একটা বাঁশির আওয়াজের মতো আসত, আর এমন বাঁশির আওয়াজ পৃথিবীর কোথাও হয়তো শুনতেও পাওয়া যায় না। দূর থেকে যখন শব্দ কাছে আসত বুঝতাম তারা কাছাকাছি চলে এসেছে। এসেই ধপাস করে দরজার উপরে পড়তেন, ঢুকেই সালাম দিয়ে বলতেন,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আর তারা যখন আসত পুরো ঘর একটা সুবাসে ভরে যেত। কি সেই সুগন্ধি আতর জানা নেই, মনে হতো এই পৃথিবীতে নেই আমরা। আমরা এত অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে তাদের কণ্ঠ শুনেই বুঝতাম তারা আজ ফুরফুরে মেজাজে নাকি খারাপ মেজাজে। তারা মূলত সেই হজরত মামার ওপরেই রেগে থাকত আর বলত,
এই ফকির বাবা তুমি নামাজ পড়ো না কেন?
শাসনও তারা করত, কিন্তু তারা তো বাধ্য ছিল, তাকে অপছন্দ হলেও তার ডাকে সাড়া দিত। জিনেরা আমার আম্মুকে মা বলতেন, আর আমার আম্মু তাদের মা বলেই সম্বোধন করতেন, আর আমরা তাদের নানু বলতাম এবং তারা আমাদের নামের সাথে খাতুন বলতেন, যেমন আমাকে বলতেন ফুল খাতুন। আর ছেলেদের অর্থাৎ আমার ভাইয়া বা বাবাকে তাদের নাম ধরে সাহেব বলে সম্বোধন করতেন। তারা ছিল ১১ জন ভাই বোন, মানে জিনেরা। তারা এক আসনে প্রতিদিন সবাই আসত না, বেশিরভাগ যারা আসত তাদের নাম বলছি। এদের মাঝে সবার বড় আব্দুল আজিজ ৫০০ বছর বয়স, তারপর আব্দুর রহমান ৫৪০ বছর বয়স, বোন ছিলেন নুরুন্নাহার ২০০ বছর বয়স, শামসুন্নাহার ১২৫ বছর এবং তাহমিনা ১১৮ বছর। তাহমিনা সবার ছোট ছিলেন, এরাই আসত। বলে রাখি, এদের মাঝে পুরুষ জিনদের কণ্ঠ ছিল ভারী আর ঠান্ডা, আর মহিলারা একেবারেই নাকে বাঁধিয়ে কথা বলতেন। তাহমিনা নানু সবার ছোট, তার সাথে আমার ও আমার যমজ বোনের খুব ভাব হয়ে যায়, আমরা তাদের সখী হয়ে যাই। সেই সময়গুলো আমাদের কাছে আজও খুব আনন্দের। যাদের নাম বললাম তারা সবাই আমাদের খুব ভালো জানতেন। আমাদের বাসার মতো আসনে এসে তারা নাকি আর কোনো বাসায় স্বাচ্ছন্দ্য বোধ করত না। এমন রাত গেছে যে অযথা আড্ডা দিতে আসন বসানো হতো, রাত ১২টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত চলত। আজান দিলে সালাম দিয়ে ধুমধাম বেরিয়ে যেত, বৃহস্পতিবার তারা বসতে চাইত না, তবে ডাকলে আসত, কিন্তু রাগ করত। তারা নাকি সেই রাতে ইবাদত করে বেশি বেশি। তারা এও বলত রেগে যে, আপনারা মানব জাতি নামাজ ইবাদত কিচ্ছু করেন না, মানব জাতি প্রতারণা করেন, ছলনা করেন, তবু আল্লাহ আপনাদের শ্রেষ্ঠ বানিয়েছেন, আর আমরা ১৭০০ বছর ইবাদত করেও আল্লাহর প্রিয় হতে পারিনি। এক সময় অবশ্য স্বাভাবিক হয়ে যেত, সেদিন সবাই একত্রে আসত, একজন একজন করে এসে বলত, অমুক ভাইজান ইবাদতে আছেন, অমুক বোন ইবাদতে আছেন, আসবেন না, এমন করে খবর দিতেন। ঘটনা এক, একেবারে শুরুর দিকে আমার আব্বু তাদের একেবারেই বিশ্বাস করত না। প্রথম দিন আব্বু যেদিন আসনে বসেন সবার মতো করেই নর্মাল ভাবেই তিনি বসেন। আমার আব্বু ছিলেন খুব সাহসী এবং আধুনিক মানসিকতার, তো যথারীতি আসন বানানো হল, তারা এলো, তবে কোনো প্রকার শব্দ হল না। ঠান্ডা গলায় সালাম দিয়ে বলল,
তালুকদার সাহেব পাটা ঠিক করে বসেন বাবা, হাতটা নামান বাবা।
আমরা তো অবাক, হাত পা ঠিক করবে মানে? আমার আব্বু বলল,
ঠিক আছে আমি
ওনারা বললেন, জি না, আমি আপনার হাতের ফাঁকা দিয়েই এসেছি, মন পরিষ্কার করুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, পাটা ভাঁজ করে বসুন।
আমার আব্বু নাছর বান্দা, তিনি এক একবার এক এক কথা বলে তাদের পরীক্ষা নিচ্ছিলেন। এক সময় আব্বুর ব্যাংকের এক হিসাব নিয়ে বেশ কয়েক মাস যাবৎ ঝামেলা চলছিল। সেই ব্যাপারে কথা বলাতে তার সাথে আরো কিছুক্ষণ আলাপ করার পরে আব্বু তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং আব্বুর সাথে তারা ইংরেজি ও হিন্দিতে কথা বলত বেশিরভাগ সময়। আমার আব্বুর সাথে তাদের বেশ ভাব জমে যায়। ঘটনা দুই। একবার রোজার সময় হজরত মামা আসন দিলেন, প্রায় এক ঘন্টা যাবৎ তারা কেউ আসে না। আমরা আবার বাতি জ্বালিয়ে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। না, কোনো ঝামেলা নেই, কিন্তু আসছে না কেন? আমরা আবারও উজু করে শুরু করি। না, আসে না তো। প্রায় দেড় ঘন্টা পরে তারা এলেন, বেশ ভারী কণ্ঠে সালাম দিয়ে চুপ করে রইলেন। আমরা তো বুঝে গেছি যে আজ তারা গরম এবং চুপ। হুট করে সেই কবিরাজ মামা বলে উঠলেন,
কি সিনেমা দেখতে গিয়েছিলেন নাকি, এত দেরি কেন?
এই কথা শেষ হতে না হতেই ঘরের ভেতরে মনে হলো যেন প্রলয় ঘটে গেছে। চেয়ার ভাঙার শব্দ আছড়ে পাছড়ে সব যেন ধ্বংস করে দেবে। আমাদের খাট এক সাইডে তুলে ফেলেছে আর শুনলাম ওমা ওমা বলে চিৎকার করছে। বুঝতে বাকি রইল না যে কবিরাজ মামাকে পেটানো হচ্ছে। আমার আম্মু তো তাদের কাছে মাফ চাচ্ছে, মা ওনাকে ছেড়ে দেন, মাফ করে দেন। নানুরা জবাবে তখন বলেন,
কত বড় বেয়াদব, আমাদের বলে সিনেমা দেখতে গেছি, আমরা কি আপনাদের মতো মানব জাতি নাকি? সালাত আদায় করে না, অপরিষ্কার থাকে, আমাদের ইবাদতের সময় বিরক্ত করে।
এই বলে চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করে বাতি জ্বালিয়ে দেখি, হ্যাঁ, মামাকে প্রায় আধমরা করে রেখে গেছে। সেদিনের মতো আসন আর হল না, সেহেরি করে শুয়ে পড়ি সবাই। পরের দিন আবার আসন বসানো হল। ঘটনা তিন। তাহমিনা নানু যেহেতু সখী ছিলেন, আমরা হুটহাট এক একটা বায়না ধরতাম। একবার আমিও আমার যমজ বোন আবদার ধরলাম নানুদের দেখব, তারা বলল আগামীকাল। পরদিন আমরা খুব এক্সাইটেড, খুব আশা নিয়ে বসে আছি, গোলাপ ফুল কলা অন্য ফল নিয়ে বসলাম। সেদিন এসে বলল, আমরা উড়ে আসি আর আমাদের শরীরে কাপড় থাকে না, পাতলা একটা আবরণ থাকে, আর আমাদের দেখলে ভয়ও পেতে পারেন। আমি এবং আমার বোন তো ছাড়ব না, তারা বলল ঠিক আছে, ওপরের দিকে তাকান, আমাদের আঙুলের আলো দেখাচ্ছি। ওপরের দিকে তাকিয়ে দেখি জোনাকি পোকার মতো, তবে বড় বড় খণ্ড আলো দেখা যাচ্ছে। পরে বললাম, আপনাদের সাথে হ্যান্ডশেক করব, ছুঁয়ে দেখব। নানুরা বলল খাটের ওপরে উঠে দাঁড়ান। দাঁড়ালাম, হাত ধরলাম, লম্বা লম্বা আঙুল, কি যে শক্ত মনে হচ্ছিল কাঠের। বলল আমাদের শরীরে হাত দিন, সামনে হাত বাড়ান। বাড়ালাম হাত, মনে হচ্ছিল কোন কাঠের ওপরে সমান জায়গায় হাত বোলাচ্ছি, পিঠ না পেট বুঝতে পারলাম না। সখীদের জন্য গোলাপ ফুল দিলাম, নিয়ে চলে গেল। দু ডজন কলা খেতে দিলাম, হাঁসের মতো গপ গপ করে সেই কলা এক মিনিটেই শেষ। বলে রাখি, কলা ও সাদা মিষ্টি তাদের প্রিয় খাবার ছিল। আমাদের গাছের আমও তারা খেয়েছে, আমাদের গাছের কদবেল খেতে দিয়েছিলাম। ওনারা বললেন, নানু এই ফল শক্ত, এই ফল খেলে আমাদের ঝামেলা হয়ে যাবে, আর জিনেরা যদি এখানে কোনো ঝামেলায় পড়ে তাহলে আপনারা আর পৃথিবীতে থাকতে পারবেন না। তাদের আমরা চিঠিও লিখতাম, তারা সেগুলো নেয়ার আগেই বলে দিতেন কি কি লেখা আছে, তবুও তারা নিতেন সেই চিঠি। ঘটনা চার। কয়েক বছর পর 2003 সালের কথা সম্ভবত, ওনারা এসে বলল আমাদের বাদশাহ আপনাদের বাড়িতে আসতে চাচ্ছে, তারা আপনাদের বাড়িটি খুবই পছন্দ করেছে এবং আপনাদেরকেও। শুনে আমরা তো মহা খুশি, তো বাদশাকে আপ্যায়ন করব কিভাবে? ওনারা বলে দিলেন, দাগহীন সাগর কলা সাদা মিষ্টি বাসি হওয়া যাবে না, যে চেয়ারে বসাবেন সেটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং সেটা এক দামে কেনা হতে হবে। তাই করা হলো। পরের দিন বাদশাহ এলেন, তিনি আরো ভারী গলায় ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলেন। বাদশাহর সাথে সেদিন নানুরা সবাই এলেন। বাদশাহ এসে আমার আব্বু আম্মুর খুব প্রশংসা করলেন, আমাদের খুব কথা শোনেন, আমাদের বাসাটা তাদের খুব পছন্দ, নানুদের কাছে আমাদের খুব প্রশংসাও শুনেছেন। এই সমস্ত কথা। আমাদের বাসায় নাকি একজন হুজুর জিন আছে এবং একটা খারাপ জিন ছিল, কিন্তু সেটা আর আসবে না, আর আমরা বাড়ি বন্ধ করলে তারা আসতে পারবে না, তাই ওই দু দুষ্ট জিনকে তাড়িয়ে দিয়েছে, কারণ তারা আমাদের বিপদ চায় না। তো সেই বাদশাহ আমার আব্বুকে রূপার একটা আংটি উপহার দেন, যা ছিল কায়কোবাদ পাথরের, যা থেকে রেডিয়ামের মতো আলো জ্বলত। তাদের যে মিষ্টি ও কড়া দেওয়া হল, সেগুলো ঠিক মতো তারা শব্দ করে খেয়ে ফেলল। তো এক পর্যায়ে আব্বু বাদশাকে বললেন হ্যান্ডশেক করার কথা। উত্তরে বাদশাহ বললেন, আপনারা মানব জাতি, আপনাদের সাথে যদি আমি হ্যান্ডশেক করি তবে আমার মাথার যে তাজ তার ক্ষমতা নষ্ট হবে, তাই আমাকে ক্ষমা করবেন। আমি হাত মেলাতে পারছি না, তবে আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে, তাই আমার পক্ষ থেকে এই আংটিটি উপহার। এমন নানা ধরনের কথা বলে চলে যাওয়ার অনুমতি চাইলেন তিনি, সালাম দিয়ে সেদিন চলে গেলেন। ঘটনা ৫। আমার একজনই ভাই, ও রোজার মধ্যে এতেকাফে বসল। আমরা জানি যে এতেকাফ সেই দশ দিন চলাকালীন সময়ে কেউ কথা বলে না, শুধু কোরআন পড়ে, খাওয়া ঘুম এ সমস্ত করে কাটাতে হয়, কিছুটা ধ্যানের মতো। তো ভাইয়া তার মধ্যে একদিন কোরআন পড়ার বিরতি নিয়ে ঘাড় ব্যথার কারণে শুয়ে ঘুমিয়ে যায়। তো ভাইয়া ঘুমের ভেতর টের পায় যে ও উপরে উঠে যাচ্ছে। ভয়ে জড়সড় হয়ে ভাইয়া চোখ বন্ধই রাখে, ওভাবেই আবার ঘুমিয়ে যায়। আর সকালে উঠে দেখে ভাইয়া যেখানে শুয়েছিল সেখান থেকে খানিকটা দূরে আছে। তো ঈদের পরে ভাইয়া আসনে বসে নানুদের জিজ্ঞেস করে, তারা উত্তর দেয় যে ভাইয়া ইমামের জায়গায় ঘুমিয়ে পড়েছিল, আর তখন তাদের চেনা কেউ একজন ওখানে যায়, ভাইয়াকে শুয়ে থাকতে দেখে তারা সরিয়ে দেয় নামাজ পড়ার জন্য। ঘটনা ৬। একদিন আসন বসানোর আগে আমার মেজ বোন ও ভাইয়া দুষ্টুমি করে তাদের কণ্ঠ নকল করে নিজেদের মধ্যে কথা বলছিল, আবার ঘরের বাইরে গিয়ে তাদের উদ্দেশ্যে দুষ্টুমির ছলে কিছু কথাও ছুটে দিয়েছিল। তো যথাক্রমে সেদিন আসন বসানো হলো, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও তারা আসে না, খুব দূর থেকে আভাস এলেও ঘরে আসে না। অনেক সময় চেষ্টা করে তারা এলো, তবে সেদিন কিছুই টের পেলাম না, বাঁশি বা বাতাসের শব্দ এবং তারা দরজায় ঢুকলে এক ধরনের শব্দ হতো, সালাম আসত, কিছুই শুনতে পেলাম না। আমার আম্মু ও আমরা জিজ্ঞেস করলাম কেউ কি এসছেন, প্রশ্ন করার সাথে সাথেই চেয়ার টানার শব্দ, কিন্তু কথা নেই, কেমন টুকটাক শব্দ, গম্ভীর ও রাগের সংকেত বুঝতে পারছিলাম। কিছুক্ষণ পরে আম্মুকে উদ্দেশ্য করে নানু বলে উঠল, মা আপনার সামনের চেয়ারের উপরে হাত দিন তো, দেখুন তো কিছু বুঝতে পারেন কিনা। আমার মা অন্ধকারে হাতিয়ে হাতিয়ে খাটের সামনে রাখা চেয়ারে হাত দিয়ে বলে উঠল, ওমা এটা কোত্থেকে এলো মা, আমি তো আসনে বসার আগে সব সরিয়ে রেখেছিলাম। নানুটা উত্তর দিল, আমরা এনেছি, সেটা ছিল দরজার ডাসা। ডাসা হল কিছুটা দরজার খিলের মতো, তবে সেগুলো বড় ভারী আর পুরনো কাঠের তৈরি। তো আম্মু জানতে চাইল কেন, উত্তরে বলল, এখানে মানুষরূপী দুটা শয়তান আছে, তাদেরকে শায়েস্তা করার জন্য নিয়ে এসেছি। ওদের কত বড় সাহস আমাদের নকল করে, আমাদের উপহাস করে, আজ ওদের মেরে বদমাইশে দাঁড়াব। আম্মু আবার মাফ চাওয়ার পরে তারা ঠান্ডা হয়। আমার আরো কিছু লেখার ছিল যা আমি পার্ট পার্ট করে নাম্বার দিয়ে লিখেছিলাম, জানি না কেন মূল ঘটনাটি নোট থেকে ভ্যানিশ হয়ে যায়। বিশ্বাস করছেন কিনা জানি না, এই পার্ট টু আমি এখন আবার লিখছি, যেখানে আরো আগেই আপনাকে ইমেল করার কথা সেখানে ইমেল করতে গিয়ে দেখি পার্ট টু আছে, কিন্তু যা লেখার ছিল তার একটি অক্ষরও নেই। তা তিন সেকেন্ডের ভেতরে ভ্যানিশ হলো কিভাবে আমার মাথায় আসে না, আবারও সব মনে করে করে লিখতে কতক্ষণ লাগে কে জানে। সংক্ষিপ্ত করেই লেখার চেষ্টা করছি। যাই হোক, বলছি ২০০০ সালের কথা। আমি আমার যমজ বোন, বড় বোন আর আমি ছোট ১৫ মিনিটের, আমরা ক্লাস ৫ পড়তাম। আমি ছিলাম ভীষণ চঞ্চল, দুষ্টু এবং কিছুটা স্বার্থপর। আমার যমজ বোন ছিল ঠিক বিপরীত, চুপচাপ, ঘরোয়া, বাধ্য সন্তান আর লেখাপড়ায় খুব মনোযোগী। আমার কারণে বেচারি আমার বোন মার খেয়েছে অনেক, কিন্তু মুখ ফুটে কখনোই কিচ্ছু বলতো না। তবে আমরা ছিলাম একজন আর একজনের প্রাণ। আমাদের ক্লাস টাইম ছিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। নিয়ম করে আমার আম্মু প্রতিদিন আমাদেরকে স্কুলে নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন। স্কুল থেকে মাঝে মাঝে আমরা একাই ফিরতাম, কারণ দুপুরের সময় আম্মুর রান্না থাকে, তাই অনেক সময় আম্মু নিতে যেতেন না। আর প্রাইমারি স্কুলের একটা বর্ণনা দিই, তিনতলা ভবনের ভেতর আটটি ক্লাসরুম ছিল বিশাল বিশাল। এক এক ক্লাসে 130 জন স্টুডেন্ট বসানো হতো। স্কুলটির পেছনে ছিল একটা বিশাল তেঁতুল গাছ। গাছটি এত উঁচু এবং মোটা ছিল যে আমরা ওটাকে করই গাছ ভাবতাম। স্কুলে পড়াকালীন সময়ে ওই বছরেরই কথা, আমি দুষ্টু ছিলাম কিন্তু তা স্বাভাবিকভাবে বেড়ে যায়। আরেকটা ব্যাপার হল খুব মাথা ব্যথা থাকতো আমার। আমি দিন দিন আরবি পড়ায় অমনোযোগী হয়ে উঠি, আর আরবি পড়তেও আমি একদমই চাইতাম না, অবাধ্য হয়ে যাচ্ছিলাম দিন দিন। আগেই বলেছি আমাদের বাসায় কুট্টি মামা আর হজরত মামা প্রায় আসতেন হুটহাট করে, যেহেতু সেই পরিবানু খালা ছিল আমাদের বাসায়, তাই কুট্টি মামা প্রায় বোনকে দেখতে আসতেন। একদিন হজরত মামা আসন বসালে আম্মু আমাদের বলেন, দেখেন তো মা, আপনার এই নাতি কেন এত পরিমাণ অবাধ্য আর অসুস্থ হয়ে যাচ্ছে। উত্তরে নানুরা জানান যে আমার সাথে একটা খারাপ বিশ্বাস আছে, তার প্রভাবেই আমি এমন হয়ে উঠছি। আম্মু তো ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তার আম্মুকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কারণ নেই, আমরা দেখছি ব্যাপারটা। সেদিন বা পরের দিন আসনে নানুরা এলেন আর দুম করে চলেও গেলেন, তবে আমরা আসন চালাতে থাকি। এর ভেতর আব্দুল আজিজ নানু হাঁপাতে হাঁপাতে এসে বলেন, আরে বাবা, কি দুষ্টু পিশাচ এটা, যেমনি শয়তান তেমনি শক্তিশালী, তবে বাচ্চা পিশাচ। আমরা জানতে চাই যে তার হাঁপানোর কারণ কি। উত্তরে তিনি বলেন, ওই যে বললাম, শক্তিশালী আর দুষ্টু পিশাচ। আমরা ওকে ধরতে গেলে ও মসজিদে গিয়ে লুকিয়ে পড়ে, ওখানে সবাই মিলে ঢুকলে কারো ক্ষতি হতে পারে, তাই আমি চলে এসেছি। আব্দুর রহমান সেখানে আছে, পাকড়াও করে আনবে। কথা শেষ না হতেই আবার চলে গেলেন তিনি। আমরা বুঝলাম তিনি ফিরে আসবেন। এবার ঘরের ভেতর যেন প্রচণ্ড ঝড় বয়ে যাচ্ছিল, এরকম মনে হচ্ছিল প্রকাণ্ড বেগে কিছু ছুটাছুটি করছে ঘরের ভেতরে। অনেকগুলো ইঁদুর একত্র হলে যেমন শব্দ হয় ক্যাঁচ ক্যাঁচ, সেরকম শব্দ হচ্ছিল, আর ধুমধাম মারের শব্দ। ঘরের ভেতর থাকা আমরা সবাই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, তবে প্রথমে ভাবলাম হয়তো মামাকে মারছে, কিন্তু তখনও যেহেতু থালা বাজিয়ে যাচ্ছি আমরা, তাই শিওর হলাম সেটা অন্য কিছু। কিছুক্ষণ পর ঘর একদম ঠান্ডা। কয়েক মিনিট পরে নানুরা সবাই একত্রে ঘরে আসলেন, আমরা বুঝতে পারলাম তাদের উপস্থিতি। তারা এবার বলতে থাকলেন যে এটা একটা দুষ্টু হিন্দু পিশাচ, তবে এটা বাচ্চা কিন্তু খুব শক্তিশালী হওয়ার কারণে সে অনেকবার ছুটে চলে গিয়েছিল, কিন্তু এবার আমরা তাকে আশুলিয়ার বটগাছের সাথে বেঁধে এসেছি, আর কোনো সমস্যা হবে না। তারা আমাকে কালো কয়তনের মেনুনির মতো ছোট ছোট করে মালা বানিয়ে দিল, যেটা আমাকে সবসময় পরে থাকতে বলেছিল, আর দিয়েছিল ছোট বোতলে সরিষার তেল। আমরা জানতে চাইলাম কোথা থেকে এলো এই পিশাচ। উত্তরে নানুরা বলেন যে আমাদের স্কুলের পেছনে তেঁতুল গাছে এই পিশাচের বসবাস। সেদিনের মতো আসন শেষ হল। যথারীতি আমি কয়তনের মালা ও সরিষার তেল ব্যবহার করতে থাকলাম। মাস দুয়েক যাওয়ার পরে আমি কি বুঝে যেন সেই কয়তান খুলে রাখি। যতদূর মনে পড়ে ওটা গায়ে থাকতে থাকতে কালো রং চলে গিয়েছিল, একটা ধূসর রঙে পরিণত হয়েছিল, ছিঁড়ে যায় যায় অবস্থা, তাই হয়তো খুলে রেখেছিলাম। সুস্থতা ফিরে এলে যা হয় আর কি, মেডিসিন সবার আগে বন্ধ করে দেয়া হয়, আমার ক্ষেত্রেও এটাই হয়েছিল। আর যেহেতু আমি ছোট ছিলাম বুঝতে পারিনি, তো পরের দিন স্কুলে গেলাম, দুই একদিন কোনো সমস্যা হয়নি। তো এভাবে একদিন আমিও আমার যমজ বোন স্কুল থেকে ফিরে টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে খাবার খেতে যাই। আম্মু বলে, তোমরা বিস্কুট মুড়ি খাও, গোসল করে এসো, ততক্ষণে ভাত হয়ে যাবে, তারপর খেয়ে ঘুমিয়ে যেও। যেহেতু দুপুরবেলা হুজুর আন্টির কাছে আরবি পড়তে যেতাম, তাই খাওয়াটা একটু আগেই শেষ করে রেস্ট করতাম। আমি আমার বোন আম্মুর কথা শুনে বিস্কুট খেয়ে উঠোনে খেলতে থাকি, কিন্তু জানি না কেন আমার প্রচণ্ড ক্ষুধা পায়। আমি আম্মুর কাছে যাই, জানতে চাইলাম রান্না শেষ হয়েছে কিনা। আম্মু বলল, মাত্রই তো বললাম কিছু খাও, রান্না শেষ হতে আর একটু সময় বাকি। আমার প্রচণ্ড রাগ হল, আমি কান্না করতে করতে উঠোনের দিকে চলে গেলাম। আমাদের রান্নাঘর ছিল বাসার পেছনের দিকে, বাসার সামনে উঠোন। আম্মু আমাকে কান্না করতে দেখে পেছন পেছন সম্ভবত বিস্কিট নিয়ে এসেছিল। উঠোনে গিয়ে দেখি পরিবানু খালা এক গাদা বা এক ছড়া কলা নিয়ে এসেছে তার গ্রামের বাড়ি থেকে, সাথে খইও নিয়ে
এসেছে। পরীখালা আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, কি গো মায়া, কান্দো কি তার লাইগা?
পরিবানু খালা খুব মায়াবতী ও স্নেহময়ী ছিলেন। আম্মু তাকে উত্তর দেয়,
আপনার মাইয়া ভাত খাওয়ার জন্য কান্দে, এমনিতেও অন্যদিন চিৎকার করা লাগে, আজকে খাওয়ার জন্য কাঁদতেছে।
পরীখালা আমাকে কলার কাঁদিয়ে গিয়ে দিয়ে বলল,
লও মা কলা আর খই খাও।
আমি কোনো ধরনের ফণিতা না করে খাওয়া শুরু করলাম। খই খেয়েছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, কিন্তু এক বসায় আমি ছয় সাতটা কলা খাই। আম্মু একটু দূরে ঘুরে এসে দেখে আমি কলাই খাচ্ছি। আম্মু বলে,
আর কত কলা খাবা, এবার যাও গোসল করে আসো, ভাত হয়ে গেছে, তোমাদের ভাত দিয়ে আমি গোসল করব, নামাজ পড়ব।
বলে রাখি, সবসময় আমি ছয় সাতটা বালতিতে পানি ভরে ঘন্টা ধরে গোসল করতাম, কিন্তু সেদিন চট জলদি আমার গোসল হয়ে গেল। আমাকে দেখে আম্মু জিজ্ঞেস করল,
ও বাবা, আজ এত জলদি গোসল করে আসলে, ক্ষুধা বেশি লেগেছে নাকি?
আমার মেজাজটা বিগড়ে যায়, জোরে জোরে চেঁচিয়ে বলি, ভাত কি দিবা?
আম্মু বলল, ওই তো টেবিলে সব রাখা আছে, খেয়ে নাও।
আমিও আমার বোন একসাথে খেতে বসি। কিছুক্ষণ পর বোনের খাওয়া হয়ে গেলে ও অন্য রুমে চলে যায়। আম্মু গোসল সেরে নামাজ পড়ে এসে দেখে আমি খাচ্ছি। আম্মু হয়তোবা একটু অবাক হয়েছে, জিজ্ঞেস করল, ঘুমোতে ঘুমোতে খাচ্ছি কিনা, এত দেরি হচ্ছে কেন? আমি আম্মুর কথায় উত্তর দেইনি, নিজের মতো খেতে লাগলাম। আম্মু কেন যেন খেতে বসেনি তখন। আমি খেতে খেতে ভাত শেষ হয়ে যায়। আম্মু ভাতটা নিয়ে যাবে দেখে পাতিলে অল্প কিছু ভাত আছে, ঠিক ওই মুহূর্তে আমি আরো ভাত চেয়ে বসি। আম্মু পাতিলটা মুছে আমাকে পুরো ভাত দিয়ে দেয়। আমি ওইটুকু ভাত খেয়ে বলি, আমি আরো খাব। আম্মু একটু অবাক হয়েছিল। আমার যমজ বোনকে ডেকে পরিবানু খালার ঘর থেকে এক প্লেট ভাত নিয়ে আসতে বলে। আম্মু সাথে সাথে লক্ষ্য করে আমার চোখ থেকে পানি পড়ছে অনবরত, আর আমি হয়তো একটু ঝিমিয়ে যাচ্ছিলাম। আম্মু আমাকে ভাত দেওয়ার জন্য আমার কাছে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে,
মা তুমি কি আরো ভাত খাবে?
আমি মাথা নেড়ে হ্যাঁ বলি, কিন্তু আম্মু আমাকে বলে,
তোমার তো খেতে কষ্ট হচ্ছে মনে হয়, এখন না পরে খেও, ভাত দাও, ভাত শেষ, রান্না করো, করব, তুমি যে শুয়ে পড়ো।
আমার তো ক্ষুধা লেগেছে, আমি ভাত খাবো। আম্মু হয়তোবা একটা কিছু আঁচ করতে পারে, একটু ধমকের সুরেই বলে,
দুই ঘন্টার ভেতরে কলা খই খেলে, সবার ভাত একাই খেলে, তাও পেট ভরে নাই?
আমি এবার কেঁদে দিয়ে বলি,
আমি তো খেতেই চাই না, হাত উঠে যাচ্ছে।
আম্মু আমার কান্না দেখে কেঁদে দেয়। আম্মু বোনকে বলে,
পরীখালাকে ডেকে নিয়ে আসো তো,
আর আমাকে বেডরুমে নিয়ে শুয়ে দেন তিনি। তখন থেকে আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা কিছু আমার সামনে আনাগোনা করছে, ছায়ার মতো। আমি বেশ ভয় পাই, সেটা দ্রুত গতিতে যাচ্ছে আসছে, ঠিক মনে করতে পারবো না সেই ছায়ার আনাগোনা কতক্ষণ ছিল। একটা সময় উপলব্ধি করলাম আমি কথা বলতে পারছি না, মুখ থেকে আওয়াজই বের হচ্ছে না, কিন্তু আমি কোনো ভয়ঙ্কর অবয়ব চোখের সামনে দেখতে পাচ্ছি। বাড়ি ভর্তি লোকজন হয়ে গেল, কে কি করবে বুঝতে পারছে না। মসজিদে হুজুর ডাকা হল, হুজুর ছেড়ে দিয়ে যান আসরের নামাজের পর। সেদিন পুরো ক্লান্ত হয়ে যাই আমি, সেই রাতটা ভালোই গেল, কিন্তু পরদিন সকাল থেকে আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম বারবার, কোথাও ছুটে যেতে চাচ্ছিলাম, কেউ ধরেই রাখতে পারছিল না। যে বা যারা আমাকে আটকাতে চাইত আমি তাদের অকথ্য ভাষায় গালাগাল করতাম। এমনও হল যে আমাকে আলমারির ভেতরে বা ওয়ার্ড্রবের ভেতরে লকড অবস্থায় পাওয়া যায়। হুজুর সকালে তাবিজ দিলে দুপুরে তা শরীর থেকে হারিয়ে যেত। সেই সময় একদিন ভাইয়া চালের ওপর উঠে লিচু গাছের ডাল ধরে লিচু পাড়ছিল। তখন বিকেলবেলা, ওই সময় আমি ছুটে দৌড় দেই, আমার পেছন পেছন আমার বোনও ছুট দেয় আমাকে ধরার জন্য। ওপর থেকে ভাইয়া দেখে ও সেখান থেকে লাফ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত বোনের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বোনের ওপর পড়ার কারণে ভাইয়া ব্যথা না পেলেও বোন পিঠে প্রচণ্ড ব্যথা পায়, এমন হয় যে ও আর উঠে দাঁড়াতেও পারে না। আমার ভাইয়া ভেবেই পায় না ও কাকে ধরবে, কিন্তু যেহেতু আমি চলে যাচ্ছিলাম তাই আমার পেছনেই যায়। পরবর্তীতে বোন আমার অনেকদিন অসুস্থ থাকে। এই ঘটনা আমি পরিবারের অন্যদের কাছ থেকে পরে শুনি। আমার ভাবতেই খুব খারাপ লাগে, আমার জন্য পুরো পরিবারের কি ভোগান্তি চাই না হল। একটা পরিবারে একজন অসুস্থ মানুষ থাকলেও পুরো পরিবার সাফার করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আব্বু আমাকে ঝেড়ে দিত, সবসময় তার হুজুর পাওয়া যেত না ঝাড়ফুঁক করার জন্য। একদিন সকালে উঠে দেখি আমি হাঁটতে পারছি না। এমন নয় যে পায়ে ব্যথা বা অনুভূতি নেই, কিছুই না, ব্যাস পায়ে ব্যালেন্স পাচ্ছি না। তাহলে দাঁড়াবো কিভাবে? আমি সেটাও জানি না। আমি প্রচুর ভয় পেলাম। খাটের ওপরে শুয়ে বসে দিন কাটাই, হামাগুড়ি দিয়ে এই রুম থেকে ওই রুমে যাই। ওই বয়সে হাঁটতে না পারার যে কি মানসিক যন্ত্রণা তা বোঝানো সম্ভব না। এরকম করে কয়েকদিন কাটার পরে হযরত মামা আসেন, আসন বসালে নানুরা বলেন সেই দুষ্ট বাঁধন ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাই আমার এই হাল। আর অনেকদিন পর ছাড়া পাওয়ার কারণে ক্ষুধার্ত ছিল, সে কারণেই আমার উপরে আসর করেছে এবং অনেক কিছু খেয়েছে। নানুরা বলেন ওই পিশাচকে এবার মেরে ফেলতে হবে, নইলে সে আরো যন্ত্রণা করবে। কিন্তু আপাতত আমার হাঁটতে না পারার ব্যাপারটা তারা দেখবেন। তারা বলেন 11টি বাড়ির কুয়া বা টিউবওয়েলের পানি, 11টি পুকুরের পানি, 11টি স্থানের মাটি ও 3 প্রকার ঘাস ও ধুতরা ফুল জোগাড় করতে হবে। পানি, মাটি, ঘাস জোগাড় করা তো সম্ভব ছিল, কিন্তু পুকুর পাবো কোথায় আর ধুতরা ফুলই বা পাবো কোথায়? এই কাজের জন্য কবিরাজ মামা একজনকে এক এক কাজে লাগিয়ে দেন। ভাইয়া পুকুরের পানি আনে, আমার যমজ বোন ও তার এক ফ্রেন্ড মিলে যায় মাটি, টিউবওয়েলের পানি ও ঘাস জোগাড় করতে। কিন্তু মুশকিল হল ধুতরা ফুল নিয়ে। আশেপাশে কোথাও নার্সারিতে ধুতরা গাছ বা ফুল পাওয়া দুষ্কর হয়ে গেল। নানুরা হযরত মামাকে জানান যে মিরপুরে কোনো এক নার্সারিতে গেলে হয়তো ধুতরা ফুল পাওয়া যেতে পারে। তাই আমার মেজো বোনকে খবর দিয়ে এনে হযরত মামা মেজো আপু গেল ফুল জোগাড় করতে। এরপরে তারা হরিণের চামড়া, কস্তুরি, কর্পূর, আতর যা লাগে সব নিয়ে এলো। আর আমাকে বলল রাতে এসে ঝেড়ে দেবে। সেই তেল 3 দিন পরে তৈরি করে আমার পায়ে মালিশ করতে বলে তারা। আর তারা পরপর 3 দিন নাকি ঘুমের মাঝেই আমাকে ঝেড়ে দিতেন। আমি প্রথম দিন তেল মেখে ঘুমালাম, পরের দিন ঠিকঠাক হাঁটা শুরু করি। কয়েকদিন না হাঁটার কারণে মনে হচ্ছিল আমি যেন প্রথমবার হাঁটা শিখছি, আম্মু বা বোনকে ধরে ধরে হাঁটি। কিছুক্ষণ পরে নিজেই হাঁটতে পারি। আমি সেদিন উঠোনে এমন দৌড় দেই যেন কত বছর পর আমি প্রাণ ফিরে পেয়েছি। নানুরা আমাকে তাদের হাতে গড়া মাদুলিতে তাবিজ বানিয়ে দেয় আর আমাকে রূপার চেন দিয়ে সেটা পড়তে বলে। তারা আমাকে মাংস খেতে নিষেধ করে, বিশেষ করে গরুর মাংস, মরা বাড়িতে যেতে নিষেধ করে, আতুর ঘরেও যেতে মানা করে। তাদের কথা মতোই আমি সবকিছু করি। কিন্তু ওই পিশাচের কি হয় তা নানুরা আমাদের জানান না, আমরাও জানতে চাই না। আর আমি সুস্থ হয়ে যাই। এরপর আমি প্রায় ভয় পেলেও ওইরকম বলার মতো কিছু ঘটেনি। সেগুলো টুকটাক রূপার পানি, সোনার পানি দিয়ে তাবিজ ধুয়ে নিলে ঠিক হয়ে যেত। কি ভাবছেন, এখানে রক্ষকের ভক্ষক হওয়ার কি হল? না, এখানে তারা রক্ষক হয়েছিলেন, যার কারণে আমি হয়তো তাদেরকে সৃষ্টিকর্তার জায়গায় দিয়ে ফেলেছিলাম। আল্লাহ মাফ করুন আমাকে। এতক্ষণ যে ঘটনাটি বললাম সেটা 2000 থেকে 2001 সালের ঘটনা। এখন বলি কয়েক বছর পরের ঘটনা। রক্ষক কিভাবে ভক্ষক হয়ে উঠল সেই বাজে অভিজ্ঞতার কথা। 2005 সাল, তখন আমিও আমার যমজ বোন ক্লাস 9-এ পড়ি। প্রকৃতির নিয়মেই আমরা কৈশোর থেকে তারুণ্যে পদার্পণ করেছি, শারীরিক এবং মানসিক পরিবর্তন এসেছে। ফ্রক স্কার্ট রেখে আমরা সে বছর সালোয়ার কামিজ পরা শুরু করি। তো সেবার রোজার সময় হযরত মামা আসেন। এত ঘন ঘন তিনি আসতেন যে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিলেন। সেই সময় আমি এবং আমার বোন নতুন সালোয়ার কামিজ পরে আসি এবং আসনে বসি। আমরা সেবার দুজন দুরকম ড্রেস পরি। স্বভাবতই আমরা একই রঙের না হলেও একই ডিজাইনের ড্রেস পরতাম, কিন্তু সেদিন আলাদা রঙের পোশাকে থাকি। বোনের ড্রেসের রং ছিল সাদা গোলাপি আর আমার পুরোপুরি লাল। তো আসনে বসলাম, কিন্তু সেদিন হযরত মামা বললেন আজ আমাকে বেঁধে রাখুন, তারা তবে জলদি জলদি আসবে। যেহেতু রোজার মাস তাই তারা আসতে আপত্তিও করতে পারে, আর অনেকদিন যাবৎ তারা আসেও না রাতে দেখা করতে, রেগে আছে। তাই আজ আমি থাল বাজাবো না, মানে ওই যে স্টিলের প্লেটে কয়েন দিয়ে টুং টুং একটা আওয়াজ করতাম। একথাটা মনে রাখবেন আপনারা, সেদিন হযরত মামা প্লেট বাজাতে চাননি। তো আমরা বেঁধে রাখলাম তাকে, মানে হযরত মামাকে। সে শুধু মন্ত্র পড়ে, নানুরা আসেন যথারীতি। প্রথমে আব্দুল আজিজ ও আব্দুর রহমান নানু এসে চলে যান কুশল বিনিময় করে। বলেন যে রমজানের রাত ইবাদত আছে। এরপরে শামসুল নাহার নানু ও তাহমিনা নানু আসেন। এসে তারা খুব ফুরফুরে মেজাজে কথা বলেন, আমাকে উদ্দেশ্য করে নাম ধরে
ফুল খাতুনকে তো আজ খুব অপূর্ব লাগছে, আব্দুর রহমান ভাইজান বলছিলেন।
আমি শুনে খুব উচ্ছ্বসিত হয়ে বলি, হ্যাঁ, আপনাদের দেখানোর জন্যই তো এই ড্রেস পরেছি। আমি জানতাম না যে এই কথাটা বা এই লাল জামাটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। যদি জানতাম আমি সেদিনের পরে আর আমাকে ফিরে পাব না, আমার আমিকে আমি হারিয়ে ফেলব, সেই দিনটা আমার জীবনে আমি আসতেই দিতাম না। কিন্তু নিয়তি, মানুষের নিয়ত যাই থাকুক না কেন, নিয়তি যদি সঙ্গ না দেয়, নিয়ত সেখানে অকেজো হয়ে যায়। কি সেই ঘটনা বলছি শুনুন। নানুদের প্রশংসা এই সেই কথার পরে নানুরা বেশ ঠাট্টা মস্করা করেন, সব ধরনের ভালো মন্দ জিজ্ঞেস করেন। নানুরা আমাকে একটা চিঠির জবাবে ঝাড়ফুঁক করতে চান। বলে রাখি, নানুদের কাছে চিঠির লেখাটা আমাদের এক ধরনের বিনোদনে পরিণত হয়ে গিয়েছিল। সেদিনও তাদের চিঠি দেই, সেই চিঠিতে একজনের কথা লেখা ছিল আর সে আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল, তাই চিঠিতে লেখা ছিল তার কথা। তার সাথে আমার কোনোদিন কি দেখা হবে, সে কি আমাকে পছন্দ করে, ওই বয়সে যা হয় আর কি, নতুন নতুন ভালো লাগা, রং নম্বরে একটা ছেলের সাথে কথা হতো আমার, প্রশ্ন ছিল তাকে নিয়েই। যাই হোক, এরপর তাকে বোঝানো হয় যে তার ঝাড়ফুঁক করতে হবে তার প্রতি যে খারাপ নজর আছে সেটা দূর করার জন্যই। কিছু অজুহাত উপস্থাপন করে সেদিন তার ঝাড়ফুঁক করা হয়। বলতে গেলে ঝাড়ফুঁক করতে অর্থাৎ ঝাড়ফুঁক করানোতে বাধ্য করা হয়। এখানে তিনি একটি কথা মনে রাখতে বলেছিলেন, সেটা হচ্ছে সেদিন কিন্তু প্লেট বাজানো হয়নি, অর্থাৎ যার প্লেট বাজানোর কথা ছিল তিনি প্লেট বাজাননি, এবং সেই ঝাড়ফুঁক করতে গিয়ে সেই কবিরাজ কিছু অপ্রীতিকর কাজ করে, এবং যার ফলশ্রুতিতে সেই যিনি আমাদের ঘটনাটি লিখছেন তিনি চলে যান এক অন্ধকার জগতে। মূলত এখানে বেশ কিছু উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন। যাই হোক, এই সমস্ত অনেক কথা তিনি বলেছেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। এবং তারপরে একেবারে একটা অন্ধকার জগৎ থেকে তিনি যখন আবারও ফিরে আসেন, সেখান থেকে আমরা শুরু করছি। এর মাঝখানে শুধুই প্রতারণা, এই যে কবিরাজ যাকে তিনি বিশ্বাস করেছিলেন, যার উপরে আস্থা স্থাপন করেছিলেন, তারাই তার সাথে প্রতারণা করে এবং তাকে ভুল বুঝিয়ে এক অন্য পথে নিয়ে যায়, এবং তার জীবন সেই জন্য চলে যায় এক অন্ধকার জগতের দিকে। অনেক পরে তার জীবনে একটা সময় আসে যখন তিনি আবারও সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসেন, ফিরে আসেন স্বাভাবিক জীবনে। তারপর তিনি আবারও বলছেন, সব ভুলে থাকার চেষ্টা চালাতে থাকি আমি ওই বছরই। আমার বিয়ে হয় 2008 সালে, আমি তিন সন্তানের জননী আলহামদুলিল্লাহ। আমার প্রথম ছেলে 2010 সালে ও মেয়ে 2012 সালে এবং ছোট ছেলে 2021 সালে জন্ম নেয়। আমার মেয়ের যখন 2 বছর বয়স তখন আম্মু কিভাবে যেন খবর পায় সেই শয়তান অসভ্য হজরত প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে অনেক বছর যাবত কষ্ট পাচ্ছে। আমি শুনে বলি, ভণ্ডদের বিচার আল্লাহ এই দুনিয়াতেই করেন। আপনাকে এই ঘটনা লেখার মাঝখানে খুব সাহস করে আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু তাদের কোনো খবর জানো? আব্বু জানান যে আরো 2 বছর আগে কুট্টি কল দিয়েছিল, হজরত নাকি মারা গেছে। আমি শুনে মনে মনে ইন্নালিল্লাহ পড়লেও এই দোয়াও করি, আল্লাহ আমার যদি কোনো সওয়াব তোমার তালিকায় থাকে আমাকে তার বিনিময়ে ওই শয়তানের মুখোমুখি করিয়ে দিও। অর্থাৎ ঝাড়ফুঁকের কারণে সেদিন তার সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে, এবং এই ঘটনার শিক্ষাই তিনি সবাইকে গ্রহণ করতে বলেছেন যে কারো ওপরে অন্ধবিশ্বাস করলে তার পরিণতি ভালো হয় না। এবং তাকে এক অন্ধকার জগতে নিয়ে গিয়েছিলেন এই মানুষগুলোই যাদেরকে তিনি আপ্রাণ বিশ্বাস করতেন। তারপর তিনি লিখছেন, এই লেখা আমি 3 রোজায় শুরু করেছিলাম, ভেবেছিলাম ঈদের আগেই লেখা পাঠাবো কিন্তু পারিনি, শেষ করলাম 8/4/2025 তারিখে। কিন্তু যখনই আমি আপনাকে ইমেল করতে গেলাম, প্রথম পার্ট দেওয়ার পরেই দ্বিতীয় পার্ট আর পেলাম না, তাই আবার লিখে আজ 10/4/2025 তারিখে শেষ করলাম। আমি জানি লেখায় অনেক ভুল ত্রুটি ছিল, কথা এলোমেলো ছিল, অনেক কথা হয়তো আপনাদের কাছে ভালোও লাগেনি, মার্জনা করবেন। আমার জীবনের ভয়ানক সত্যি ঘটনা আজ পৃথিবীতে সবার সামনে শেয়ার করলাম, যা আজও আমার কাছের অনেকে জানে না। জানি এটা ভয়ঙ্কর বা ভালো লাগার মতো কোনো ঘটনা ছিল না। আপনারা সন্তানদের খেয়াল রাখুন, কবিরাজ জিন এরা ফেরেশতা নয়, তাদেরও লোভ লালসা আছে, তাদের থেকে বাঁচুন। অতিমাত্রায়
কারো প্রতি অন্ধবিশ্বাস করবেন না। আমার সাথে আরো কিছু ঘটনা আছে, আমার যমজ বোনের সাথেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলো একসময় জানাবো, এই বলে তিনি শেষ করেছেন। ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আপনি শুরুতে যেমন আপনার জীবনের অভিজ্ঞতার কথা বলেছেন, শেষের দিকটা ছিল পুরোটাই সচেতনতামূলক। আপনি ভালো থাকবেন এবং আমরা আপনার মাধ্যমে যাদেরকে সচেতন করতে চাচ্ছেন তাদেরকে জানিয়ে দিলাম যে কারো প্রতি অন্ধবিশ্বাস করা ঠিক নয়, বিশেষ করে যারা এই সমস্ত ঝাড়ফুঁকের সাথে সম্পৃক্ত। তাদের সবাই যে ভালো হবেন এবং তাদের মধ্যে সবার যে লোভ লালসা থাকবে না এমন কোনো কথা নেই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই, তুই তুই চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.কম উইথ রাসেল।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা লম্বা ইমেল শুনলাম, এরপরে আমরা সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপগুলো আপনারা এনজয় করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের ফেসবুকের সাথেও সংযুক্ত থাকুন। আমাদের ফেসবুকের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/rasel.sadhin। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়।
হ্যালো, আসসালাম আলাইকুম প্রিয় রাসেল ভাই ও দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই আসসালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি বর্তমানে আছি মালয়েশিয়াতে। আমার নাম রকিবুল হাসান রাকিব, ডাকনাম রাকিব। আমার গ্রামের বাড়ি হলো জামালপুরের। কিছু কারণবশত নামটা উল্লেখ করতেছি না, পরবর্তীতে আমি জানিয়ে দিব। আজকে যে ঘটনাটা বলবো আপনাদের সামনে, মূলত এটা অনেক আগের ঘটনা, যুদ্ধেরও অনেক আগে। আমার যে নানা, তার বয়স বর্তমানে 100 বছর প্লাস, সঠিক বয়স জানা নেই, কেউ জানে না সঠিক বয়স, তারাও বলতে পারে না আনুমানিক আর কি, 100 বছরের উপরে বর্তমানে 100 বছর প্লাস। আমার এই ঘটনাটা ঘটছে আপনার, আমার নানার যে বন্ধু তিনি ছিলেন কবিরাজ, আমরা তাকে বড় নানা করে বলতাম। আমরা অবশ্য বেশি দিন তারে পাইনি, তার সাথে অত দেখা সাক্ষাৎ হইতো না, কিন্তু নানার বন্ধু ছিল। আর প্রায় মোটামুটি সব কাজে আমার নানা তার সাথে থাকতো, যাইতো আর কি, টুকটাক হেল্প করার জন্য। ঘটনাটা ঘটে অনেক আগে, সম্ভবত তখন 1980 বা 82, ওই সময়কার ঘটনা। আমার বন্ধু শিক্ষিত ছিল না, অল্প বয়সে আপনার পরিবারের আগের যেমন দুর্ভিক্ষ ছিল, অত শাকসবজি ধান ফসল হইতো না। তাদের এলাকাটাও এমন পাহাড়ি এলাকা, যেমন ওইদিকে কুষার, গেন্ডারি, তারপর আনারস, এগুলো আর কি, কলা, এগুলাই চাষ হইতো বেশিরভাগ পাহাড়ি এলাকা। সেচ প্রকল্প তেমন ছিল না, কারেন্টও ছিল না, তাই তারা এগুলাই বেশি চাষ করত। ধানের আবাদটা ওইদিকে তেমন হইতো না, তো সবাই তখন তো কৃষির উপরে নির্ভরশীল ছিল। বর্তমানে যে গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলাই তারা পালন করতো আর বিক্রি করতো। তো আমার ওই নানা, বড় নানা যিনি কবিরাজ, উনি ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় লেখাপড়া করছে। তার যে হুজুর, ওইখান থেকেই তিনি মোটামুটি কবিরাজি, যেটা বলে কোরআন শরীফ কবিরাজি, এগুলো তার হুজুরের কাছ থেকে শেখা। ওইখান থেকে কিছু দূর পড়ালেখা করার পর হাফেজিতে ভর্তি হয়েছিল। হাফিজ খানায় হাফিজ হবার পর তিনি আর কি বের হয়ে পড়ছে আর লেখাপড়া করে নি। তখন সংসারে হাল ধরত আর পাশাপাশি টুকটাক কাজ করত। আসলে আমি তেমন ভালো কোন স্টোরি টেলার না, আর এছাড়াও আমি এর আগে কখনো কোনো ঘটনা কোনোখানে শেয়ার করি নাই, তাই আমার কথার ভিতরে অনেক গ্যাপ বা ভুলভ্রান্তি হইতে পারে, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি রাসেল ভাইয়ের কাছে আমার ভয়েস রেকর্ড ভালো লাগে তাহলে আপনি এটা সিলেক্ট হয় তাহলে আপনি চাইলে আপনি নিজের ভয়েস দিয়েও পুরাটা আপনি নিজের মতো করে বলতে পারেন, আর যদি ভালো লাগে ভয়েস তাহলে আপনি অডিওটাই প্লে করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম। আমি মালয়েশিয়াতে দীর্ঘ 7 বছর যাবত কাজ করতেছি, ভাবিতেছি অনেক ঘটনা শেয়ার করব কিন্তু করা হয় না সময়ের কারণে। মাসের প্রতিদিনই কাজ করতে হয়, আর 30টা দিনই কাজ করি আমরা, সময় পাই না। তবে ঘটনা যেগুলা সব সময় তো শোনা হয় না, ইউটিউব থেকে যখন সময় পাই তখন ঘটনা শুনি, আর সময় অবসর সময় গোলাতে যখন সময় পাই তখন কানে হেডফোন লাগাই ঘটনাগুলো শোনা হয়। যাই হোক, আমি আর বক্তব্য বেশি দীর্ঘ না করে ঘটনায় চলে যাই। আমি ঘটনাটা আমার নানার মতো করে বলতেছি আর কি, তার সাথে যেমন করে ঘটতেছে। আমার ওই বড় নানা তিনি মারা গেছে, সবার জন্য দোয়া করবেন, অনেক আগেই মারা গেছে, আর কমসে কম আমার বয়সই তো 28 চলতেছে, আমরা যখন ছোট ছিলাম একদম ছোট তখন মারা গেছে, ক্লাস 3-4-5 এ পড়ি তখন মারা গেছে। কিন্তু ওই নানার ঘটনায় আমরা আমার 3 বোন আর আমি একা, নানাদের বাড়িতে যখন যাইতাম তখন বিভিন্ন ধরনের কথা উঠলো, এই ভৌতিক কথাগুলো উঠতো, তখন নানার বলতাম যে গল্প বলেন গল্প বলেন, তখন নানা এইসব বিষয় নিয়ে আলাপ করতো, আমরা সবাই মিলে খুব মনোযোগ সহকারে শুনতাম। তখন সেই স্মৃতিগুলো ভোলার নয়, আর আমার যে নানা তিনি এখন জীবিত আছে, তিনিও অসুস্থ, গত 3 দিন যাবত ময়মনসিংহ হসপিটালে ভর্তি অবস্থায় আছে, তার হার্টের সমস্যা রিং পড়ানো হয়েছে, বর্তমানে বার্ধক্যজনিত কারণে তিনি চলাফেরাও করতে পারে না, তাকে ধরে ধরে সবকিছু করানো হয়, ইদানিং একটু কিছুটা বেশি হওয়ার কারণে তাকে 3 দিন যাবত হসপিটালে ভর্তি অবস্থায় রাখা আছে, সবাই দোয়া করবেন তার জন্য। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা হইতেছে আমাদের নানার বাড়ির এলাকাটা আমি বলবো না, আমাদের জামালপুরেই একটা পাহাড়ি এলাকা, কারণ এই ঘটনাটা হয়তো ওইখানকার আমার নানা বাড়ির বেশিরভাগই জানে, আর আমার কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, যার কারণে আমি শেয়ার করতে পারতেছি না, ছদ্ম নাম দিয়ে বলি, এলাকার নাম বা নাই বললাম। হইতেছে যে একটা ফ্যামিলি খুবই হত দরিদ্র তখনকার আমলেও, অনেক হত দরিদ্র ফ্যামিলি, সেই ফ্যামিলিতে আপনার যে বড় ছেলে, সেই বড় ছেলে যখন নতুন বিয়ে করে, বিয়ে করার পর তাদের যে ফ্যামিলি, আগে তো অনেকগুলো সন্তান থাকতো, এক বাড়িতে জায়গা হইতো না, তার জন্য তারে বলে তুমি অন্য জায়গায় একটা বাড়ি করো, আর যেখানে তাদের বাড়ি ঘর ওইখানে জায়গাও কম, তার জন্য তাদের যে বাড়িটা মেন বাড়িটা ওটা রাস্তার সাথে, কিন্তু তারে যে জায়গাটা দেয় একটু ভিতরে, ওইখান থেকে আরো 3-4 মিনিট লাগে, ভিতর দিকে যাওয়া লাগে, ওদের বাড়ি পির হয়ে চিকন একটা রাস্তা চলে যায়, 2 ধারে ফসলের মাঠ, ওইখানে আর কারো বাড়ি ঘর নাই, তার বাড়িটাই প্রথম, সে জায়গা মোটামুটি ওইখানে অনেক বিশাল বড় জায়গা, বাড়ি করার জন্য উপযুক্ত, ও হিসেব করে বললো না আমি ওইখানে যদি বাড়ি করি তাহলে ওই জায়গাটা তো আমার হয়ে গেল, ও হিসেব করে সে ওইখানে একটা বাড়ি করে, আগেকার বাড়ি যেমন মাটির ঘর, তারাও তেমন মাটির ঘর করে, আর উপরে উপরে দেয় বিভিন্ন যে খড় সন এগুলো দিয়ে মাটির ঘর তৈরি করে, রান্নাঘর থেকে শুরু করে সবকিছু মাটির ঘর, ওইদিকে বেশিরভাগ মাটির ঘরই, কারো কারো টিন ছিল কিন্তু বেশিরভাগই আগের সনের ঘর ছিল, এইসব দিয়ে আর কি বাড়ি ঘর করতো ওইদিকে। যাই হোক, বাড়ি করার প্রায় 1-1.5 বছর পার হয়ে যায়, তাদের কোন সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয় যখন তার ওয়াইফের একটা কনসেপ্ট করে মানে প্রেগনেন্ট হয় তখন থেকে আর কি মূলত শুরু। এমনিতেই একলা একটা বাড়ি, আশেপাশে কোনো মানুষজন নাই, আগে তো সবাই কুপি বাতি ইউজ করত, ওই কুপি বাতি দিয়ে হারিকেন বা কুপি বাতি ওগুলাই তারা ইউজ করত আর কি। সন্ধ্যাবেলায় যে মহিলাটা কোনো জায়গায় বের হতেও পারত না, আর বাড়ির যে বাড়িওয়ালা সে তো সারাদিন কাজকাম করতো, সন্ধ্যাবেলায় টুকটাক সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে সন্ধ্যার পর বাড়িতে ফিরত, এইরকম অবস্থা। তারপরেও মোটামুটি ভালোই দিন যাইতেছিল। প্রেগনেন্ট হবার 3-4 মাস পর তার ওয়াইফ একদিন লক্ষ্য করে, তাদের বাথরুমটা তো আগে দূরে ছিল, তাদের যে বাড়ির এরিয়াটা শেষ প্রান্তে দিছে বাথরুম, আশেপাশে কয়েকটা বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাইতে হয় তাদের বাথরুমে। সে সন্ধ্যাবেলা মূলত একা একা যায় না, তার যে হাজবেন্ড সে আসলে রাত্রেবেলা যদি সে থাকে তাহলে তার সাথে নিয়ে যায়। কিন্তু সেই দিন হয়তো তার হাজবেন্ডও আসতে দেরি করতেছিল, সম্ভবত 7-8 বেজে গেছে, আসে নাই। তখনকার আমলে 7-8 তো অনেক, সন্ধ্যা লাগলেই তো চারদিকে সব অন্ধকার হয়ে যাইতো, কোথাও বের হইতে গেলে ভয় করত। আমার এখন তো গ্রাম বাংলা অনেক উন্নত, আগে তো এরকম ছিল না। সে ভয়ে ভয়ে একদিন বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পর সে যখন বাথরুম থেকে বের হবে তখনই দেখতেছে দরজাটা একটু খোলার পরে দেখতেছে একটা সাপ, সরি সাপ না এটা হইতেছে ব্যাং, আর ব্যাং এর মাথায় আগুনের মতো একটা জিনিস সে মুখের ভিতরে নিয়ে যাইতেছে ধীরে ধীরে। ব্যাং যেমন ফাল পায়রা যায় না, এটা সেইভাবে যাইতেছে না, সে যাইতেছে অনেকটা ধীরে সিস্তে, হেঁটে হেঁটে যেরম যাই ব্যাং আর কি আসতে দিলে ওইভাবে যাইতেছে, কিন্তু ব্যাংটা লাফাই লাফাই যাইতেছে না। সে এটা দেখে ভয় পায় গেছে, ভয় পায় আর বাথরুম থেকে বের হয় নাই। বের না হয়ে সে বাথরুমে, আগের তো বাথরুমও ছিল আপনার অতটা, এখন যেমন সবাই যতটা প্রাইভেসি মেনটেন করে বাথরুম গুলা তৈরি করে, আগে তো ওইরকম ছিল না। যাদের যারা সচ্ছল ছিল তারা মাটি দিয়ে হোক বা বিভিন্ন টিন দিয়ে হোক ওইভাবে স্ল্যাব বসিয়ে করত, কিন্তু তাদের তো ওইরকম তেমন সামর্থ্য ছিল না, কেবল এর ভিতর কেবলই পৃথক হয়েছে। তাদের আরো ভাই বোন আছে, তাদেরকেও তার সেগুলো দেখাতে হয় আর তাকে আলাদা করে দিয়েছে আর কি। তো তাদের বাথরুমটা ছিল এমন যে বিভিন্ন ধরনের এই যে নারিকেল গাছ, তাল গাছ, হাবি জাবি এগুলা দিয়ে তারা আর কি একটা ছোট দিকে বেড়ার সিস্টেম করছে, দরজা সিস্টেম করে তারা ওইভাবে বাথরুম করত। এখনকার লোকজন হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে, কিন্তু আগে এরকমই ছিল ওইদিকে বলতে বেশিরভাগ অঞ্চলে তো আগে এরকমই ছিল। এখন মানুষের টাকা পয়সা হয়েছে, এখন গ্রাম আর গ্রাম নাই শহরের মতো, কিন্তু আগের দিনের সাথে এখনকার তুলনা করলে তো হবো না। যাই হোক, এরপর যা হইলো সে ওইখান থেকেই ভিতর থেকে সে দেখতেছে ব্যাংটা আসতে ধীরে তার চারপাশে মোটামুটি একবার ঘুরে ফেলছে। সময় কিন্তু অনেক পার হয়ে গেছে, কমসে কম 10-15 মিনিট পার হয়েছে, ওই ব্যাংটা তার বাথরুম ঘিরে পুরো একটা গোল গোল করে একটা রাউন্ড দিল। রাউন্ড দেওয়ার পর সে আবার সোজা অন্যদিকে হাঁটা দিল, তার মানে ঘোরা বাদ দিয়ে সোজা হাঁটতে শুরু করলো। সে ভয়ে কিছুক্ষণ তাকাইলো না, ভিতরেই রইল। এরপর কিছুক্ষণ পর যখন সে চোখ দিল তখন দেখে নাই, পরে সে কি করবে, ভয়ে ভয়ে অমনি তার বাড়িতে দিকে রওনা দিল। গড়ে উঠার আগ মুহূর্তে সে ভয় পাইছে, সে জানে প্রেগনেন্ট অবস্থাতে এরকম ঘটনা ঘটে, তাই সে কি করলো, চুল্লার পার থেকে কিছু লাকড়ি লুকড়ি নিয়ে এসে একটা আগুন ধরায়, আগুন ধরায় হাত মুখে পানি দিয়ে উজু করে সে আগুনে তার হাত পা সেক দিয়ে তারপর সে ঘুরে গেল। ঘুরে যাওয়ার আধা ঘন্টা বা 15 মিনিট এরকম হবো, তারপর তার হাজবেন্ড আসছে। আসার পরে সে ঘটনাটা খুললা বললো, বললো সমস্যা নাই, এগুলা হয়তো তুমি ভুল দেখছো বা দেখছো, সমস্যা নাই, যেহেতু সে চলে গেছে তাহলে তোমার ক্ষতি করবো না, তুমি সাবধানে থাকো, রাত বিরাতে বাইরে বের হয় না, আমি দরকার পরে এখান থেকে কিছুদিন সন্ধ্যার পর আর বাইরে যাবো না, কাজকাম সেরে এখানেই থাকবো। এরপর ওইভাবে দিন কাটতেছিল। কিছুদিন যাওয়ার পর সে শুধু স্বপ্ন দেখে, স্বপ্নে তার কোনে কোনে স্বপ্ন আসে খুব ভয়ঙ্কর, তার ভিতরে দুই একটা বলি আপনাকে। যেমন যেমন সে তার বাড়িতে যে আছে তার বাড়ির পাশে একটা পুরো খাল চলে গেছে, খাল বলতে তো ছিলেন নদী তো অনেক বড় হয়, কিন্তু খালগুলা মোটামুটি ছোট সাইজের থাকে, সারা বছরই টুকটাক পানি থাকে, আর ওইদিকে মানুষ চাষাবাদ টুকটাক যাই করতো ওই খাল থেকে পানি নিয়ে তারপরে করতো, দেখা যায় শুকনো মৌসুমে পানিটা একবারে শুকায় যাইতো বা থাকলে অল্প পরিমাণ পানি থাকতো, ওইখানে তারা মাছ মারতো, আর খেত খোলায় যে পানি দেওয়া লাগে ওইখান থেকে তারা সেচের ব্যবস্থা করতো ওই খালটা থেকে, আর বিভিন্ন ক্ষেতের সাইডেও যেহেতু পাহাড়ি এলাকা দেখা যায় সব জায়গায় কুয়া করে পানির ব্যবস্থা করা যাইতো না, যেগুলো একদম নিচু জায়গা আছে ওইগুলাতে দেখা যায় কূপ খনন করে পানির ব্যবস্থা করত, আর ওইখান থেকে আগেকার টিউবওয়েল তো ঘুরে ঘুরে টিউবওয়েল ছিল না, দেখা যায় তো পুরো গ্রামে মিলে চার পাঁচটা টিউবওয়েল থাকতো, ওইখান থেকে সবাই খাবার পানি সংগ্রহ করত, আর বেশিরভাগ পানি তো আপনার এই যে যাদের পজিশন ভালো আছে তারা কূপ খুঁড়তো, কূপ খুঁড়ে কূপ থেকে পানি সংগ্রহ করতো, আর নাহলে খাল বিলের পানি এগুলাই ইউজ করতো সচরাচর। তো এইভাবে সে স্বপ্নে দেখতেছে যে সে খালের ধার দিয়ে হাঁটতেছে, হাঁটতেছে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, অনেক দূরে তার হাজবেন্ড একটা খেতে কাজ করতো খালের পাশে, সেই জায়গাতে সে চলে গেছে। ওইখানে যাবার পর দেখে চারপাশে অনেক আলো, যেমন ওই যে এখনকার শহরে যে গোল গোল ল্যাম্প পোস্টের ভিতরে বা বাসার সাইডে যে গোল গোল লাইট গুলার ব্যবস্থা করে না, ওই রকম লাল আলো, অনেকগুলো আলো। সে দেখে তো প্রথমে অনেক খুশি হয়েছে, এই জায়গায় এত আলো অনেক সুন্দর লাগতেছে, সে কি করছে কৌতূহল বসত স্বপ্নের ভিতরে, কিন্তু সে কৌতূহল বসত সে আলোর দিকে আগায়, যেহেতুই সে আলোর দিকে আগাইতে থাকে আলোটা আরো পিছনের দিকে যাইতে থাকে, এইভাবে করতে করতে খালের প্রায় অনেক শেষ প্রান্তে ওইখানে আপনার কিছু হিন্দু বাড়ি ছিল, ওখানে তারা আর কি শেষকৃত্যের কাজ করতো, শ্মশান মুখ ঘাট করে বলতো, বেশি ফ্যামিলি ছিল না, চার পাঁচটা ফ্যামিলি হিন্দু পরিবার ছিল, শুধু ওইখানে যখন মানুষ মারা যায় তো ওই জায়গাতে তারা আর কি শ্মশান ঘাট হিসেবে ওই জায়গাতে লাশ পুরাইতো। এছাড়া সচরাচর ওইখানে শ্মশান ঘাট বললেও ভুল হব, কারণ ওইখানে তারা সবসময় কাজ বাজ সবকিছুই করতো, এখনকার যেমন নির্দিষ্ট জায়গা থাকতো ওইখানে শ্মশান কাজ, কিন্তু ওইটা ওই ওই রকম ছিল না, সচরাচর সবসময় মানুষের চলাচল ছিল ওই জায়গাতে, তারা ওই খালের ধারে ওইখানে লাশ পরে তাদের শেষকৃত্য শেষ করে আবার দেখা যায় তো কিছুদিন পর ওইখানে আবার মানুষের যাতায়াত কাম কাজ সবই হইতো ওইখানে গেছে। ওইখানে যাবার পর সে দেখতেছে যে অনেকগুলা লাকড়ি, লাকড়ির ভিতরে কেউ এসে আগুন ধরাই দিচ্ছে, একটা লাশ পড়তেছে, সেইটা দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে পিছনের দিকে দৌড়াবো দৌড়ানো শুরু করছে, কে যেন তার পিছ থেকে ডাকে শুধু, কই যাস কই যাস, এখানে থাক, তোর পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাগুলো আমাদের দিয়ে যা, নাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাব, তুই থাক এখানে। মহিলাটা তো শুনে আরো ভয় পাইছে, ভয় পায় আর দৌড়াইতেই থাকে দৌড়াইতেই থাকে, কিন্তু সে আর বাড়িতে আসতে পারে না, এই দৌড়ির ভিতরেই তার ঘুম ভাঙা যায়, ঘুম ভাঙাতেই সে চিল্লাচিল্লি করে তার হাজবেন্ড তাকে উঠায় বলে কি হয়েছে কি হয়েছে, পরে বলে স্বপ্ন দেখছে, এরকম আরো কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন তার ভিতরে আসে, এগুলো সে প্রতিনিয়ত দেখতে থাকে। তখন তারা সবাই ভয় পায় যায়, ভয় পাওয়ার পরে প্রথমে মসজিদের হুজুরের কাছ থেকে তারা ই করে কিছু পানি পড়া হাবিজাবি নিয়ে এসে দেয়, কিন্তু এতে কাজ হয় না। দেখা যায় সে প্রতিনিয়ত স্বপ্ন দেখে, আর সন্ধ্যার পর সে বাইরে যাইতেই পারে না ভয়ে। দিনের বেলা তাই এরপর কি করলো, সে বলল যেহেতু তুমি এত ভয় পাইতেছো, স্বপ্ন দেখতেছো, তুমি বাবার বাড়ি থেকে ঘুরে আসো। সে তার বাপের বাড়িতে যায় মাসখানি, ওইখানে মোটামুটি কিছুদিন ঠিক থাকলেও দেখা যায় স্বপ্ন সে ঠিকই দেখে। তারপর নিয়ে এসে বলল, এখন এতদিন তোর বাপের বাড়িতে রাখা যায় না, বউ মানুষ, বাড়িতে ছেলে পুরুষ মানুষ একলাই, সে তো ভিন্ন হয়ে গেছে আলাদা। দেখা যায় তো তার যে পুরাতন বাড়ি, তার বাপ মা যে এখানে, ওইখান থেকে খাওয়া দাওয়া করে করে আসে, সংসারে কাজ করতো, বিরক্ত লাগতো, এই জন্য পরে বউরে নিয়ে আসে। নিয়ে আসার পরে এরকম স্বপ্ন সে আবারও দেখে, সেই দিন দেখতেছে ওই একই স্বপ্ন, ওই দিকে যায়, ওই খেতে যায়, আর আলো থাকে। ওই পর্যন্ত স্বপ্নটা সে মোটামুটি একই টাইপের, সে ওই আলো পর্যন্ত প্রতিদিন যায়, হাঁটতে হাঁটতে খালের পার ধরে ঘুরতে ঘুরতে দেখা যায় সে ওই ক্ষেতের ওই দিকে যায়। ক্ষেতের ওই দিকে যাওয়ার পর ওই স্বপ্নটাই দেখে আলো আছে, ঠিক আছে, ওই ওই একই অবস্থা, যেমন সে ওই আলোটার পিছু করে। শুধু পিছু করতে করতে দেখা যায় একদিন সে ওই শ্মশান ঘাট যে আছে, সে স্বপ্নেই ভয় পাইতেছে, কয় না আমার প্রতিদিন ওই জায়গাতে নিয়ে যায়, ওই জায়গায় যাবো না, আজকে অন্য জায়গায় যাবো। সে কি করলো, সে অন্য সাইড এর একটা আলোর দিকে খেয়াল করলো, খেয়াল করে ওইটার পিছিয়ে পিছিয়ে হাঁটতে লাগলো। ওইটির পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে দেখে যে সে খালের ভিতরে চলে গেছে, একদম পানি, পানির ভিতরে সে নামে বসছে। কিন্তু যখন তার মনে হয়েছে পানির ভিতরে আসা বসছে, বুঝতে পারছে, তখন সে উঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। আস্তে আস্তে সে আরো পানির নিচের দিকে চলে যায়, তার গলা পর্যন্ত পানি চলে আসে। তখনও সে শুনে কই, তোর পিটির বাচ্চা আমারে দিয়ে যা, তোর পেটে বাচ্চা আছে দুইটা, একটা শ্মশান ঘাটে দিবি আর একটা তুই আমারে দিয়ে যাবি এই পানিতে। ও তো কোনোভাবে শিকার যায় না, ওইখান থেকে উঠার চেষ্টা করে আর চিল্লাতে শুরু করে স্বপ্নের ভিতর। পরে এটা ওর স্বামী বুঝতে পারে যে ওই অস্বাভাবিক আচরণ করতেছে ঘুমের ভিতরে, তখন তার ডাক দেয়, ডাক দিয়ে উঠাই ফেলে। এরকম করতে করতে বেশ অনেক দিন চলে যায়। তখন তার বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মোটামুটি আসা পড়ছে, তখন সম্ভবত হয়তো 8 মাস বা 8.5 মাস বা 9 মাসের ভিতরে আর কি। তখন সে তার পেট মোটামুটি অনেক বড় হয়ে যায়, আর স্বপ্নে সে তার বলছিল যে তার পেটে দুইটা বাচ্চা। দেখা যায় এর কিছুদিন পর সে স্বপ্ন দেখতেই আছে, প্রতিনিয়ত বয়ের ভিত্রী আছে, হুজুরের কাছ থেকে পানি পড়া হাবিজাবি নিয়ে এসে দিতেছে। দিয়ে আসার পর থেকে দেখা যায় যখন ডেলিভারির সময় হয় অনেক প্রবলেম হয়, বাচ্চা হয় না, আর অনেক কষ্ট করে এক পর্যায়ে মারা যাওয়ার অবস্থায় হয়। আগের তেমন চিকিৎসা ব্যবস্থা ছিল না, যে হসপিটালে নিয়ে গেলে করলো, তারা বাড়িতে নর্মালি ডেলিভারি করানোর প্রসেস, বাড়ির মহিলারা যারা অভিজ্ঞ ছিল তারাই চেষ্টা করত। দাইমা করে বলতো না কি, আমার সম্ভবত খেয়াল নাই, হয়তো বা দাইমাই যারা ছিল তারা আর কি দেখতো। দেখার পরে প্রথম একটা বেবি হয়, অনেক শেষ রায় সারা রাত বের হওয়ার পরে শেষ রাতের দিকে একটা বেবি হয়, একটা বেবি হওয়ার কিছুক্ষণ পর আর একটা বেবি হয়, দুইটাই বেবি হয়। পরে সেদিন তো আর তার হুঁশ ছিল না তেমন, পরে যখন হুঁশ ফিরে তখন তো তার মনে হয়েছে আমার স্বপ্নে বলছিল আমার পেটে দুইটা বেবি, আসলে হয়েছে দুইটা বেবি। তারপরে মাসখানি যায়, সে ওই অবস্থাতেও স্বপ্ন দেখতেই থাকে, তার স্বপ্ন দেখা শেষ হয় না। পরে একদিন সে নানার কাছে যায়, একই এলাকার, তো একই এলাকার হলে ওদের এলাকাটা মোটামুটি বড় হয়, নানা থাকতো গ্রামের এক শেষ প্রান্তে, ওই থাকতো গ্রামের আরেক শেষ প্রান্তে। ওইগুলো আলাপ আলোচনা করার পরে সে নানার কথা যখন বলে, তাহলে তুমি তার কাছে দেখাও, দেখায় দেখো কি হয়। ওই নানা প্রথম যেদিন তাদের বাড়ির দিকে রওনা দিছে রাত্রেবেলা, সেদিন আমার নানার সাথে ছিল। রাত্রে বেলা জমার পর হাতে হারিকেন ছিল সবারই। তাদের যে মেন বাড়িটা তার বাপ মা যেখানে থাকে ওইখানে, তো মেন রাস্তা থেকে নামার পরে ওদের বাড়ি, তার থেকে ভিতরে যাওয়া লাগে আর যে রুগী তার ওইখানে। এখন যেদিকে যাবে ওদের বাড়িটা পার হওয়ার পরই হইতেছে এক পাশে আপনার ওই যে ই চাষ করছে আখের চাষ, আর এক পাশে লাগাইছে আপনার ওই আনারস। এই দুইটা গাছ একদম ছিমছিমা চিকন একটা রাস্তা, যাইতে দিনের বেলায় যাইতেই ভয় করব, কিন্তু তাদের তো সব সময় চলে অভ্যাস, ভয় করে না। ওইদিকে রাস্তাঘাটে এমনই, তারপরও ভয়ের একটা পরিবেশই মোটামুটি। এক সাইডে সম্পূর্ণ আখের গাছ আর এক সাইডে সম্পূর্ণ ওই আনারস গাছ। যাই যখন ওই বাড়ি থেকে যাইতে ধরছে, তখনই একটা গরম বাতাস এসে ওই আমার কবিরাজ নানার শরীরে লাগে। নানা বললো যে আমি যখন ওদের বাড়িটা পার হয়ে ওই বাড়ির রাস্তার দিকে রওনা দিলাম, তখনই ধুম করে একটা গরম বাতাস এসে নানার শরীরে লাগে। নানা বুঝতে পারে সামথিং রং, মানে কোনো প্রবলেম আছেই হয়তো তাদের। যতই তার হাঁটতে থাকে দেখা যায় আচমকা একটা বাতাস আসে তাদের পাস করে চলে যায়। বাড়ি পর্যন্ত যাওয়ার আগে তাদের সাথে এমনটাই ঘটল, কিন্তু যখনই সে বাড়ির ভিতরে প্রবেশ করলো তখনই ঠান্ডা শীতল একটা বাতাস আসে নানারে পাস করে চলে গেল। তখন অনেকটা শান্তির মতো লাগলো, মনে হলো যে না একটু প্রশান্তি আছে। ওই নানা যাওয়ার পরে প্রথম আপনার মহিলাটাকে দেখলো, বেবি বলার দেখলো, বিস্তারিত সবকিছু শুনলো। ঘটনা শোনার পরে বলতেছে, আমি এখানে আসার পরই বুঝতে পারছি এখানে খারাপ কিছু আছে। খারাপ কিছু আছে বলতে ভালোই, অনেক খারাপ কিছু আছে, কারণ আমি ওই বাড়ি থেকে যখন আসা লাগছি তখন থেকেই আমার শরীরে নানা ধরনের গরম বাতাস লাগা শুরু করে, আর এই বাড়িতে আসার পরে সেটা শেষ হয়। এখানে ভালো মন্দ হয়তো দুইটাই আছে, এইটার বিষয়ে আজকে তোমার আমি বলতে পারবো না, আজকে আমি চলে যাব। কালকে আসে এদের একটা ব্যবস্থা করব। আজকে রাত হয়ে গেছে মানে কালকে আমরা আসবো সম্ভবত আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। আর একটা কাজ করব, যে ওদের যে রিচুয়াল করা দরকার ওইটা করব। তো ওই দিন এটা বলে চলে যায়। সেদিন রাত্রেও সে অনেক ভয়ানক স্বপ্ন দেখে বলে যে তুই যদি কারো সাহায্য নেস আর তোর বাচ্চা দুইটা যদি না দেস তাহলে তোর পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবো, মেরে ফেলবো। এগুলা হুমকি দামকি সে স্বপ্নের ভিতরে দেখতে থাকে। এই যে এত ঘটনা ঘটে সবকিছু তার স্বপ্নের সাথে হয়, কিন্তু ওই যে প্রথম অবস্থায় ব্যাঙের ভিতরে একটা আলোর মতো বা আগুনের মতো যেটা সে দেখছিল ব্যাঙের মুখের উপর, ওইটাই সে শুধু চোখে দেখতে পারছে। কিন্তু এছাড়া যত কিছু ভয় করছে সব শুধু সে স্বপ্নই দেখছে, বাস্তবে দেখে নাই কখনো। কিন্তু ওই দিন যেদিন নানা চলে গেল সে স্বপ্নে এগুলো দেখার পরে, সে যখন ঘুম থেকে উঠে তখন শেষ রাতের দিক, তার একটু প্রস্রাবের বা বেগ পাইছে, সে যায় বাথরুম, তো দূরে সে বাথরুমে যায়। এখন বাচ্চারাও তো অনেক চিল্লাচিল্লি করছে, বলতেছে শেষ রাত হয়ে গেছে ফজরের আজান দিব। তো বললাম এখন একাই যাই, সে হারিকেনটা নিয়ে সে একাই যাওয়ার শ্বাস করছে। বাচ্চারা রাত্রে অনেক জ্বালাইছে, আসবে না, ঘুমাইতে পারে না ঠিক মতো, তাই আর তার ডাক দেয় নাই, একাই রওনা দিছে। রওনা দেওয়ার পর সে বাথরুম শেষ করে আসার পর বলতে বাথরুম থেকে বের হবার পরই সে খেয়াল করে তার বাথরুমের পিছন থেকে কেমন একটা ঘুমরানোর শব্দ হইতেছে, আর বলতাছে তুই আমার কথা শুনিস, যদি ওই কবিরাজ বা অন্য কারো তুই সাহায্য নেস তাহলে তোদের পুরো পরিবারের ক্ষতি হব, কেউ তাদের বাঁচাতে পারবে না। আর মাসে মাসে তখন ঠাস ঠাস করে বাড়ি খাইতেছে। অনেক যে বাতাস যে কোন থেকে আসছে, আশেপাশে কোন তেমন বাতাস নেই, সব সব নিস্তব্ধ মনে হইতেছে। ওই বাইশ হাজারটাই ভিতর জ্বর উঠছে, সে যদি নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। ওই একটু দৌড় দিয়ে আসতে যাইতে ঘরের উঠানে আসে, সে ই করে সেন্সলেস হয়ে যায় একটা চিৎকার দিয়ে। তখন তার হাজবেন্ড ঘুম থেকে উঠে পরে চিৎকার শুনে দেখে যে সে ফিট হয়ে আসে। পরে এটা শুনে সে কবিরাজকে দিনের বেলাতে খবর দেয়, কয়েক রাতে এমন এমন ঘটনা ঘটছে, তাহলে আপনি আসেন আজকে। আসে এদিকে কবিরাজ বিকেলে আসার কথা, পরে কবিরাজ বলে দিছে কয়েক বিকেলে আমি যাবো। পরে সেদিন ও আমার সাথে নিয়ে আসছে। সেদিন তো দিনের বেলা ছিল, সে গরম বাতাস টাতাস তেমন অত উপলব্ধি করতে পারে নাই, সরাসরি আসছে। যখন সেদিন বাড়ির ভিতরে প্রবেশ করছে, তখন দেখে যে পুরো বাড়ির ভিতরে কেমন যেন একটা খন্ড, আর আশেপাশের বাতাসটাও প্রচুর গরম। আর গরম বাতাসটা বুঝে যায় কেমন ধুম করে একটা বাতাস দেখা যায়, শরীরে গরম বাতাস লাগলে বোঝা যায় না, ওরকম আচমকা একটা গরম বাতাস এসে শরীরে লাগে, কাজ করে চলে যায় এরপরে নর্মাল এরকম। এটা দেখার পর নানা বললো তাহলে আজকে ই করি, আর সে তার যে গুলা কাজ করার সেগুলো সে করবে। সে আশেপাশে কিছু মানুষজন আসছিল, সবাই বলছে তোমরা সবাই বাড়ি চলে যাও, এখানে ঠাই করো। এটা করার পরে তার বাড়িটা মোটামুটি তখন সে বাস দিয়ে বেড়া দিছিল, আপনার কলাপাতা দিয়ে একটা বাস ফেলায় কলাপাতা দিয়ে পুরো বাড়িটা বেড়া দিয়ে দিছিল। উঠানে বসাইছে, উঠানে বসে গোল করে একটা দাগ দেয়। দাগ দেওয়ার পরে ওই যে সে অনেক তার মন্ত্র বা যেটাই হোক তারা যেটা করে ওইটা করে কিছু নারিকেল আনছে, নারিকেল ভাঙা হয়েছে, ওইটার ভিতরে কিছু কি বলে ওই লাল সিঁদুর আবি জাবি ওগুলা দিয়ে চতুর্দিকে ই করছে, রাউন্ড করে চতুর্দিকে নারিকেলটা ফাটে লাল সিঁদুর দিয়ে রাউন্ড করছে। ভিতরে নানা কবিরাজ নানা আর ওই মহিলাটাকে নিয়ে বসছে, আর আমার নানা আর তার পরিবারের কয়েকটা ফ্যামিলির মানুষজন ছিল, কয়েকজন অল্প পাঁচ ছয় জন তারা বাইরে ছিল। রোজের ভিতরে ওই জিনটাকে হাজির করে, আগেকার মানুষ ওই জিন ভূত পরি পিশাচ এইগুলাই তো জানত, এখন আর কি আমরা বুঝি যে জিন ভূত ফুত হাবি যাবে কিছু না, এগুলো হইতেছে সব জিন জিনদের কাজ। পরে হাজির করছে, হাজির করার পরে বলে কই এই মহিলা, হাজির করার পরে বলে তুই কেন দস্তর সরে কি চাস তারা, কই আমরা ওর বাচ্চা দিতেছি, ওর কাছ থেকে কিছু চাই না, ওই যদি আমাদের বাচ্চা দিতে দেয় রে তাহলে আমরা এখান থেকে চলে যাব। এটা শোনার পর কবিরাজ রাগ করে কই এই মহিলাটা এত কষ্ট করে দুইটা বাচ্চা প্রসব করছে, কত সুন্দর তারা নিয়ে যাবি কেন, এই মহিলাটা বিয়ে করার পরে পরে আপনার ওইদের যে বাথরুম যে বাইশ ঠাস ছিল ওইখানে তো বাইশ ঠাস আগে অনেক বেশি পরিমাণ ছিল, ওগুলা কাটছে ওর হাজবেন্ড, ওর হাজবেন্ড এই বাসগুলো সব কাইটে কুইটে আমাদের বাসস্থান সব নষ্ট করে দিছে। দ্বিতীয়ত এই মহিলাটা আমরা যখন এখানে আসি থাকি সবসময় আমাদের বিরক্ত করে, এখানে পাতা আগে তো পাতা দিয়েও রান্না করতে পারে, এখানে পাতা নিতে আসে ঝাড়ু দিয়ে আমাদের বাড়ি মারে, রাত্রে বেড়াতে যখন মন চায় তখন বাথরুমে আসে, এগুলো আমাদের ডিস্টার্ব করে সবসময়। কয় আমার একটা ছেলে ছিল, ওর বাচ্চা ছেলে শুয়েছিল বাসের নিচে, সে আসে তার শরীরে পাড়া দিচ্ছে, পাড়া দেওয়ার পরে তার একটা পা ভাঙে যায় এবং সে পঙ্গু হয়ে যায়, এরকম কথা বলে পরে বলে যে তুই মিথ্যা কথা কস, তোর বাচ্চা যদি পঙ্গু হয় এটা ওর কি দোষ, তোরা জেনে আসছ যদি তখন কথা বলাস নাই, যে স্বপ্নে তোরা খালি খারাপ খারাপ জিনিস দেখাস, তো কখনো তো তোদের স্বপ্নে বললি না আমাদের যে তুই এখানে আসিস না, এই জায়গাটা আমাদের দিয়ে দে বা এমন কিছু, বন্ধন ডিস্টার্ব হয় তাহলে তো কোনো কিছু বলিস নাই, কারণ তো ফিলিমা ক্ষতি করতে চাইছিস। তখন জিন একটা না আরো দুই তিনটা জিন আসে, আইসে একটা জিন ছিল হিন্দু, সে বলে কই আমরা কোনোভাবেই যাবো না, আমার বাচ্চা দুইটা লাগলো। আর ওই যে ক্ষেতের যে কাহিনীটা ওটাও বলে কয় আমার হাজবেন্ড ওইখানে ক্ষেতে কাজ করতো, দেখা যায় তো অনেক সময় বাড়িতে আসতে পারতো না, ওই ভাত নিয়ে যাইতো, নতুন বউ ভাত নিয়ে যাইতো, ওই যে দেখতে আমার ভালো লাগতো ভালো লাগতো। ও চাইছিল যে ওই মেয়েটার সাথে থাকতে, কিন্তু বিয়ে করে ফেলছে, থাকবো কেমনি, এই জন্য আর থাকতে পারে নাই, তাই সে চাইতেছে ওর ক্ষতি করতে, ওর বাচ্চাটার ক্ষতি করতে। আর হিন্দু থাকার কারণে ওই যে শ্মশান ঘাটের যে সম্পর্কটা, বাচ্চা দিয়ে যা, বাচ্চা দিয়ে যা, ওইটা অমন তো কাহিনী, আরো ভয়ঙ্কর কিছু থাকতে পারে। আমারও তো নাই অনেক আগের ঘটনা, আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন এই ঘটনা শুনছিলাম। আর আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন আমার বয়স কত কত হবো, 2007-8 সাল হবো। যাই হোক, এগুলো অনেক কিছু বলার পরে তারা বলে আমরা চামো না, আমার বাচ্চা দুটি দিয়ে যাওয়া লাগবে। পরে সেই দিন তেমন কিছু হয় না, দেখা যায় কোনো প্রবলেমের কারণে ওরা যে শরীরে বল করছিল শরীর থেকে চলে যায়। এরপরে আরো কিছু করার পরে ওই দিন আর তাদের হাজির করতে পারে না। পরে নানা কি করে বলে যে সমস্যা তো বুঝতে পারলাম, বাড়িজারের ওইখানে আমরা তো কেউ যায় না, আর বাথরুম ওইখানে করতে যায় না, বাথরুমটা যে এরকম আছে ওই রকমই থাক, ওইটা আর তোমরা কেউ ইউজ করবে না, দরকার হয় বাড়ির পশ্চিম পাশে ওইদিকে কোন একটা জায়গায় আর একটা বাথরুম বানাই না, না বানানো পর্যন্ত আপাতত তোমাদের যে ওইখানে তোমার আব্বুর বাসাতে, তোমার বাবার বাসাতে ওইখানে গিয়ে বাথরুম করবো, এখানে আর আজকের পর থেকে বাথরুম করিল না, আজকে আমরা চলে যাইতেছি, কালকে আবার আসো। এইভাবে করতে করতে সে কালকে আবার আসে। আবার আসার পরে জিনগুলারে সই একই পরিমাণ রিচুয়াল করার পরে জিনগুলারে হাজির করে, হাজির করার পর ওই একই কাহিনী, এরা ঘুরাই ফিরে অনেক স্পেশাল পারে, কই সবাই মারে ফেলা, মহমকি দুমকি সবই দেয়, কিছু করতে পারে না। ওদিন কি করে নানা একটা জিন রে ভূতল বন্দি করে, ভূতল বন্দি করে আর বাকি যে কয়েকটা জিন আছে এদেরকে বলে তোরা যদি ওদের সাইডে চলে যাস, এই বাড়ির সীমানা থেকে চলে যাস, এখানেই থাকতে পারবি না, ওরা এখানে থাকবো, ওদের আশেপাশে কখনো ডিস্টার্ব করবি না, যদি তোরা ওয়াদা করস তাহলে তোদের সাইডে দেব, ঠিক আছে। কিন্তু বন্দি করে কারে, ওই হিন্দু যেটা ছিল ওইটারে বন্দি করে, আর বাকি যেগুলো ছিল মুসলমান জিন ওগুলারে বন্দি করে না, ছাড়ে নেই। কিন্তু ওদেরই তো বন্ধু বান্ধব, এটা ছাড়ে দিবার পরেও নানা কি করে মহিলাটার একটা তাবিজ দিয়ে যায়, বাচ্চা দুইটারও দুইটা তাবিজ দিয়ে যায়, আর ঘরগুলো বন্ধ করে দেয়, বাড়ি ঘর সবকিছু বন্ধ করে দেয়, বলে দেয় যে মরা বাড়ি যাওয়া যাবে না, যে বাড়িতে বাচ্চা হয় ওই বাড়িতে যাওয়া যাবে না, আগামী 2-1 মাসের ভিতরে রাত্রিবেলা গিয়ে কোনো হানে থাকাও যাবে না, এই বাড়িতেই থাকা লাগবে এক মাস নাকি কত আরো বাড়তি বলছে কিনা মনে নাই, এই বাড়িতেই থাকা লাগবে। তো এইভাবেই চলতেছিল, মোটামুটি ভালোই স্বপ্ন সে দেখে না, মোটামুটি ভালো। একদিন তার কোন কারণবশত হয়তো এই যায় কবির তার তাবিজ গুলা ছুটে যায়, মরা বাড়িতে গেছিল নাকি জানি, আমারও তেমন খেয়াল নাই, সে সম্ভবত মরা বাড়িতে গেছিল, না হয় কোনো যে যাদের নতুন বেবি হয়েছিল এখানে গেছিল, তাদের যে তাবিজের যে পাওয়ার ওতে চলে যায়, তার সাথে ছিল বাচ্চা একটা, সেই বাচ্চার তাবিজেরও পাওয়ার চলে যায়, মানে বাকি থাকলো একটা বাচ্চা, তার আবার ঠিক আছে সবকিছু, সে হয়তো তার ওই যে বাবার বাড়ি গেছিল ওইখানে ছিল, তারা নিয়ে যায় একটা বেবি নিয়ে গেছিল। এর কিছুদিন পরে সে আবার টুকটাক স্বপ্ন দেখা শুরু করে, কয় তোর বাচ্চা আমাদের দিয়ে দে, দুইটাই দে, যদি না দেশ তোদের সবাই মেরে ফেলবো আর আমার বন্ধুরে মুক্ত করে দিতে বল। স্বপ্নে এগুলো দেখতেছে, আমার বন্ধু খুব কষ্ট হইতেছে, তারা মুক্ত করে দেয়, আর আমাদের বাচ্চা দিয়ে দিয়ে তাহলে তোর কোনো ক্ষতি করবো না, না হলে তোর বংশ নির্বংশ করে ফেলবো, তোর বাচ্চারে মেরে ফেলবো সবগুলা, এরপরে যত বেবি হবো বাচ্চা হবো সবগুলাই আমরা নিয়ে নেব মেরে ফেলবো। এরম করতে করতে তারা আর এগুলা ওই কবিরাজ নানার কাছে জানায় নাই, যেহেতু বড় কোনো ঘটনা ঘটে নাই তার জন্য আর জানায় নাই। এরম করতে করতে দেখা যায় বাচ্চাগুলা মোটামুটি বড় হয়, স্বাভাবিক হয়, হাঁটা হাঁটা শুরু করে। এইভাবে চলতেছিল, কিন্তু ওই যে তার একটা বাচ্চার যে পাওয়ার উঠে যায় উঠে যায়। একদিন বিকালবেলা হয়তো মহিলাটা কাজে ব্যস্ত ছিল, রান্না করতেছিল, বাচ্চা দুইটা কি করে হাঁটাহাঁটি শিখছে, মোটামুটি হাঁটতে হাঁটতে ওই খালের পাড়ে চলে যায়। ওই যে তার যে ক্ষেত ছিল ওই দিকেই দুজনই হাঁটা করে হাঁটা ধরে মোটামুটি ক্ষেতের কাছাকাছি চলে গেছে। তখন তার মা দেখতেছে বাড়িতে কোনো শব্দ নাই, আর বাচ্চারা কোথায় সে আশেপাশে দেখে নাই, ওরে দূর থেকে দেখেছে তার বাচ্চারা ওইদিকে হাঁটতে যাইতেছে। সেই দিন সে নিয়ে আসে দুজনেই কোলে করে ধরে নিয়ে আসে, কিন্তু তার তিন চার দিন পরে আবার একই কাজ করে। সন্ধ্যার আগে আগে মহিলাটা গরু ছাগল হাবি জাবি তুলতে ব্যস্ত ছিল, তার হাজবেন্ডটা বাড়তে ছিল না, বাচ্চা দুইটা হাঁটতে হাঁটতে সেই খেতে চলে যায়। খেতে চলে যাবার পরে মহিলা খোঁজ পায় না, বাসা থেকে তো ক্ষেত দেখা যায় না, আশেপাশে শুধু কুশার গাছ আর আনারস গাছ, ক্ষেত এত দূরে তো দেখা যায় না, রাস্তাও চিকন, সোজা রাস্তা হলে কি হবো, রাস্তা চিকন, আর আপনার সোজা রাস্তা দিয়ে কিছুটা দেখা গেলেও একটু বাঁকা হয়ে যখন খালের পাড় ধরে হাঁটে তখন এক সাইড তো পুরা জঙ্গলে ভেড়া দেখা যায় না, রাস্তার পার থেকে দেখা যায়। সে কি করলো, সোজা গেল ক্ষেতের দিকে, ক্ষেতের দিকে যাওয়ার পরে যখন খালের দিকে যায় তখন কোন বাচ্চা দেখতে পায় না, আর বাচ্চা যে আছে সে দেখতেই পায় না। পরবর্তীতে সে ওই ক্ষেতের দিকে রওনা দেয় আশেপাশে, আর ওদিকে খোঁজাখুঁজির সময় তার হাজবেন্ডও ছিল না, কেউ ছিল না, সে আর কোনো দিকে যায় নাই। সে ভাবছে এর আগে একদিন বাচ্চারা ওদিকে গেছিল, ওদিকে হয়তো গেছে। সে যায়, যাওয়ার পরে দেখে যে কি করে একটা বাচ্চা ক্ষেতের ভিতরে আরেকটা বাচ্চা নাই। এখন বাচ্চা গুলো পান কথা তো বলতে পারে না, আরেকটা যে বেবি ছিল সে শুধু কান্না করতেছে কান্না করতেছে, ওই ক্ষেতের ওইখানে গিয়ে কান্না করতেছে, ওই কান্না করার ফলে আপনার মেন জিনিসটা বের হয় যে একটা বাচ্চা এনে কান্না করতেছে তাহলে আরেকটা বাচ্চা করে। মা তো তখন মোটামুটি পাগলের অবস্থায় হয়ে গেছে, কান্না করতেছে চিৎকার করতেছে, আশেপাশে তো কোনো মানুষই নেই, আশেপাশে কোনো মানুষ নেই, তার জন্য তার চিৎকারটা কেউ শুনতেও পারতেছে না। ওর এসে আশেপাশে দৌড়াদৌড়ি করার পরে দেখে কোনো বাচ্চা নাই, কিন্তু দেখে যে তার আরেকটা বাচ্চা জেনে দাঁড়াই রয়েছে। তার কিছু দূর পরে যে মানুষ টাইনা হেসরা করে নিয়ে গেলে যেমন একটা সাপ করে থাকে না, সে দেখতেছে ওইরকম একটা সাপ গাছগুলো সবগুলো মাটির সাথে শুয়ে রয়েছে, পানির দিকে গেছে সাপটা। সে কি করে ভয়ে তার পানিতেও নামতে পারে না, কারণ বাচ্চা দেখাও যায় না, পুরো ওই বাচ্চাটা নিয়ে বাড়িতে চলে যায় আর চিৎকা চিৎকি করে চিলাচিলি করে। এগুলো শুনে তার যে শ্বশুর বাড়ি বাপ মা থাকে ওইখান থেকে মানুষ আসে, মানুষ আসার পরে তার হাজবেন্ড খবর দেয়, হাজবেন্ড আসে, আসার পরে আপনার পুরা ক্ষেত আশেপাশে যা কিছু আছে সবই খুঁজে, পানিতে নামে মানুষ এত খোঁজাখুঁজি করে তারপরেও পায় না। প্রায় মোটামুটি তখন রাতে আটটা নয়টা বাজে গেছে, তারপরেও মানুষ খোঁজাখুঁজি করতে আসে আশেপাশে কুশের ক্ষেত আনারস বাগান আমের ভিতরে সবাই খোঁজাখুঁজি করতেছে, কিন্তু কোনোভাবেই তার খোঁজ মেলে না। পরে শেষ পর্যন্ত আর সারা রাতে খুঁজে কেউ পাইলই না, এদিকে সেই ফ্যামিলিতে কোনো ই নাই, খোঁজ খবর নাই। পরে কি করব, পরের দিন সকালে কবিরাজ নানারে নিয়ে আসতে, নিয়ে এসে সাইরে জিনগুলোরে এত হাজির করার চেষ্টা করলো, পারল না, কিন্তু তার কাছে হয়তো কিছু ক্ষমতা ছিল ওই জিন দিয়ে, যে আগের জিনগুলো ছিল ওইটারে তারা ই করছে, অ্যাটাক করছে। আর যে বোতল বন্দি ছিল তার কাছে ও পুষ্পার, হ্যাঁ তারা ধরছে, ধরে ধরার পরে তারা জানতে পারছে ওই বাচ্চাটারে তারা মায়েরা ফেলছে, বাচ্চাটা পানির ভিতরেই আছে। পরে কবিরাজ নানা আপনার বলে দেয় যে এইখান যায়, যাওয়ার পরে ওই যে শ্মশানঘাট, ওই শ্মশানঘাটে যায় থামে। থামার পর কবিরাজ নানা বলে যে এইখান থেকে সোজা 20 কদম সামনে হাঁটবা, বলে দেয় কোন স্থানে আছে, জিন্দা বলছে ওইভাবে নানা বলে দেয়। এইখান থেকে 20 কদম সামনে যাবা, পরে সেই অনুযায়ী তার যে বাবা, তার বাবাই নাম, 20 কদম সামনে যায়। সামনে যাবার পরে বলে যে এইখান থেকে 13 কদম সামনে যাবা আরো। ইচ্ছা ছিল খাওয়ার কিন্তু খাইতে পারে নাই, আমাদের হিন্দু বাচ্চা যদি থাকতো তাহলে সে খাইতো, কিন্তু আমরা তো খাই না, এই জন্য তারা মেরে ফেলছে। শুধু 13 কদম সামনে গেছে, সামনে যাওয়ার পর তারপরও বাচ্চা পায় না। বাচ্চা 13 কদম সামনে যাওয়ার পর বলে কি করো, ওইখানে ডুব দাও। ডুব দিয়ে সাইরা যত প্যাক কাদা আছে সব চুলে ভিতরে দেখো। নানা বলতেছে তাই ভয় পায় না, এখন কোনো সমস্যা নাই, তুমি মাটি খোঁড়ো, এমনিতে নিচের মাটি তো কিছুটা নরমই থাকে। পরে সে কি করে এমনি পা সরাসরি সম্পূর্ণ নিচে পর্যন্ত যায় না, কিন্তু যখন সে মাটি খুঁটে, মাটি খুঁটতে খুঁটতে দেখা যায় এমন অবস্থা খুঁটে রাখছে তার মাথাটা একবারে নিচের দিকে, ঘাটটা ঘুরানো পেঁচানো, যেমন মাথাটুক মাটির ভরতে দেওয়া, ঘাটটা ঘুরায় অন্য করে দেওয়া, খোঁজ নিয়ে দেখে যে ওই করছে, তার তাবিজটা ছুটে গেছিল। পরের দিন আবার জিনদের সবাই গিয়ে হাজির করছে নানা, পরের দিনে জিনদের হাজির করছে। আর ওই বাচ্চাটা আরও কবর দিতে, জানাজার দিতে নাকি আরো অনেক রিচুয়াল ছিল, তারা সেগুলো রিচুয়াল করার পরে জানাজার দিছে, না হলে বলে অনেক সমস্যা হইতো, ওগুলো করার পরে ধর্মীয় ভাবে জানাজার করা পরে মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পরেও তার কবরের যে আশেপাশের জায়গাটা পুরাটাই বলে তা বন্ধ করা লাগছে, পুরাটাই বন্ধ করে দিয়ে তারপরে মাটি দেওয়া হয়েছে, ওই বাচ্চা নিয়ে সমস্যা হয় নাই। পরবর্তীতে জিনদের সবাই হাজির করে বলে তারা বাচ্চা মেরা ফেলিতে লাগবে, যাস এখন কি করবি, বাচ্চা আমাদের এটাও লাগবো, দুইটাই লাগবো, আর আমাদের বন্ধুরে ফেরত দেওয়া লাগবো। আর ওদের যে বাঁশঝাড়ের যে জায়গাটুকু ওইটা ওদেরকে দিয়ে দেওয়া লাগবো, খাসি দেওয়া লাগবো, মোরগ দেওয়া লাগবো, এখন তারা হইতেছে গরিব মানুষ, এত কিছু কেমনে দিব। আর এদের ছাইরা দিলেও বিশ্বাস নাই, বাচ্চা যেহেতু একটা মায়েরা ফেলছে, একটা বন্দি করছে, ওটারও সালা লাগবো, কবিরাজ নানা বিশ্বাস করে না। পরে কি করে কবিরাজ নানা তাদের আর বিশ্বাস না করে এই করে তাদের জিন যেগুলো আছে তাদের সাথে প্রায় 1-1.5 ঘন্টা বাকবিতন্দ করার পরে কোনোভাবেই হয় না, তারা দেখা তার হৃদয়ের যে হিন্দু জিনটা ওটাতে তারা একবারে মায়েরা ফেলে, এতে করে তারা আরো ক্ষিপ্ত হয়ে যায়, আমরা সারমো না বন্ধুরা মারছো, সে আরো সারমো না, ব্যাকটেরিয়া মাইরা ফেলবো। পরে নানা বাধ্য হয়ে ওই জিনগুলো যারা আছে সবার কতল করে নাকি সবাই মাইরা ফেলে, মাইরা ফেলার পরেও আরো তাদের পরিবারের কিছু সদস্য এখানে থাকতো, তাদের কেউ নানা এমন ভাবেই করে যেটাই হোক তার পাওয়ার যেমন ছিল পুরা এরিয়াটাই বন্ধ করে দেওয়া যায়, কেউ আশেপাশে আসতেও পারবো না। আর নানার যে শরীর আর ওই মহিলাটা তার শরীর থেকে অল্প একটু রক্ত নেয় ব্রেড দিয়ে কেটে, আর ওই ছেলের শরীর থেকে অল্প একটু রক্ত নেয়, আর ওই তার হাজবেন্ডের কাছ থেকে অল্প একটু রক্ত নেই। রক্ত নিয়ে এসে একটা হাড়ির ভিতরে রাইখা লাল সিঁদুর আরো কিছু ধরনের সুতা তাবিজ হাবি জাবি করার পরে সে একটা তাবিজ করে তাবিজ বানায় মন্ত্র খন্ড যাই হোক একটা তাবিজ বানায় তার ঘরে ঝুলিয়ে রাখে। তো এটা তোমাদের রক্ত দিয়ে করা, এটা তোমাদের পরিধান করা লাগবে না। একটা তাবিজ দেখা যায় তার ঘরে রাখতে হয় বাঁধে দেয়, আর তার যে মাটির হাড়িটা একদম তার যে উঠানের মাঝখান উঠানের মাঝখানে গর্ত করে কমসে কম 8-10 গর্ত করে, কুটি গালে যেমন ছোট করে গর্ত করে না ওই মাটির হাড়িটা ওই রকম লাল কাপড় দিয়ে বন্ধ করে গর্ত করে, গর্ত করে ওই মাটির ভিতরে পুঁতে রেখে দেয়। এখন আর তোমাদের তাবিজ কোনোভাবেই ছুটবো না, যতদিন বাইসা আছো কোন চিন পরি বা যাই হোক এরা তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবো না। এইটা করার পরে মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটে নাই, মা ছেলে পরিবার সবাই ভালো আছে। কিন্তু পরবর্তীতে যখন তার আরেকটা ছেলে হয় দেখা যায় সে মোটামুটি ভালো অবস্থায় হয় না, পঙ্গু হয়ে যায় তার ছেলেটা আর কি, জন্ম থেকেই একটা পায়া সমস্যা থাকে পঙ্গু হয়ে যায়। এরপরে তার আর বাচ্চা কাচ্চা নেয় নাই, তার দুই পরবর্তী তার একটা ছেলে সে মোটামুটি পঙ্গুই ছিল, এখন জীবিত আছে কিনা আমি জানি না, আমরাও দেখছি তারে সে হাঁটতে পারতো না, একটা পা মোটামুটি ছোট থেকে ছোট ছিল কোনো শক্তি ছিল না পায়ে হাঁটুর পর থেকে, আর একটা পা সম্পূর্ণ ভালো থাকতো অতটা শক্তি পাইতো না। আগেকার মানুষ যেমন ওই যে সাইকেলে বেরিং দিয়ে টেনে টেনে নিয়ে যেত না, ওগুলো একটা গাড়ি বানাই দিছিল ওইটি দিয়ে সে মোটামুটি এদিক থেকে সেদিক যাতায়াত করতো। আমরা যখন ক্লাস 7-8 পড়তাম তখন সে ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ যাওয়া হয় না। আমি বর্তমানে মালয়েশিয়াতে আর আমিও ক্লাস 9-10 পরে নানুর বাড়িতে তেমন একটা যাওয়া হইতো না। এরপরে দেখা যায় মোটামুটি ওই ফ্যামিলি এরপরে আর বাচ্চা নেবার ট্রাই করছিল কিনা জানি না, তবে আর বাচ্চা তাদের নেয় নাই, নেয় নাই বা হয় নাই, তারা মোটামুটি এখন ভালোই আছে। এই হইতেছে আমার মেন কাহিনী। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর যদি শেয়ার করেন তাহলে আমাকে জানাবেন। এই প্রথম একটা স্টোরি শেয়ার করলাম, জানি না ভালো হবে না মন্দ, হয়তোবা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি অনেক কিছু স্কিপ করে যেতে পারি বা কথার ভুল ভ্রান্তি হইতে পারে। যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমারে ধরিয়ে দিয়েন, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব বা বুঝিয়ে বলার চেষ্টা করব। ঘটনাটা একদম সত্য ঘটনা, এখন বিশ্বাস করা না করা মানা করা এটা আপনাদের বিষয়। ঘটনাটা যদি সিলেক্ট হয় রাসেল ভাই তাহলে আমাকে জানানোর চেষ্টা করবেন, কততম এপিসোডে আপনারা প্রকাশ করবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই, আর আমার বয়সটা যদি ভালো হয় তাহলে আপনারা আমার বয়সটা দিতে পারেন অডিও ক্লিপ হিসেবে, আর যদি বয়সটা ভালো না হয় বা আমার বলাটা গুছিয়ে বলা না হয় তাহলে ঘটনাটা আছে ভাই আপনি নিজেই পড়ে শোনাতে পারেন তাদেরকে। আসসালামু আলাইকুম, আমি রাকিব, বর্তমানে মালয়েশিয়াতে আছি, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন ভূত.কম। আমি রাসেল পুরোটা সময় জুড়েই আপনাদের সঙ্গে ছিলাম, আজকের মতো বিদায় নিতে হবে আমাকে। বিদায় নিবার আগে বলি যে আপনাদের প্রচুর ঘটনা চাই আমরা, সামনে আরো একটি ঈদ আসছে, সেই ঈদের জন্য অনেক অনেক ঘটনার প্রয়োজন, আর সেই জন্য আমাদেরকে ইমেল করুন, আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। আজকের মতো বিদায় নেব, কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।